This track was downloaded from FusionBD.com.
Yachil presents Gua Sha.
ABC Radio FM 89.2 শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা, সাথে আছি আমি শর্মি। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি, এয়ারটেলে বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলেই আছে মজা মজা সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, তার সাথে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে ডায়াল করতে হবে *222*#, আর জানতে ভিজিট করবেন facebook.com/airtelbaje। আর আজকে শুরুতে রয়েছে আমাদের প্রথম ঘন্টার গল্প, যার নাম হচ্ছে সেপ্টোপাসের খিদে। সত্যজিৎ রায়ের লেখা এবং পড়ে শোনাচ্ছে সেতু। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে পাঠাতে হবে। প্রথমে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ABC লিখবেন, তারপর স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন সেটা লিখে পাঠিয়ে দেবেন। আর শুরু করছি এখন গল্পের প্রথম অংশ, অর্থাৎ প্রথম পর্ব এখন শুনব, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে সরাসরি চলে যাব পরের পর্বে। আপনার সাথেই আছি আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়।
করানারা শব্দ পেয়ে মুখ থেকে আপনা আপনি একটা বিরক্তিসূচক শব্দ বের হয়ে গেল। বিকেল থেকে এনে চারবার হলো, মানুষের কাজ করে কি করে। কার্তিকটাও সেই যে বাজারে গেছে আর ফেরার নাম নেই। লেখাটা বন্ধ করে নিজেকে উঠতে হলো, দরজা খুলে আমি তো অবাক, আরে এ যে কান্তি বাবু, কি আশ্চর্য, আসুন আসুন আসুন। চিনতে পেরেছ? প্রায় চেনা যায় না বললেই চলে। ভদ্রলোককে ভেতরের ঘরে এনে বসালাম। সত্যি 10 বছরে অবিশ্বাস্য পরিবর্তন হয়েছে কান্তিবাবুর চেহারায়। একেই 1950-তে আসামের জঙ্গলে ম্যাগনিফাইং গ্লাস হাতে লাফিয়ে লাফিয়ে বেড়াতে দেখেছি। 50-এর কাছাকাছি বয়স তখনই, কিন্তু একটি চুলও পাকেনি। আর ওই বয়সে উৎসাহ ও এনার্জির যা নমুনা দেখেছিল তা সচরাচর আমাদের তরুণদের মধ্যেও দেখা যায় না।
তোমার অর্কিডের শখ এখনো আছে দেখছি।
আমার ঘরের জানালায় একটা টবের মধ্যে কান্তিবাবুরই দিয়ে একটা অর্কিড ছিল। শখ এখনো আছে এটা বললে অবশ্য ভুল হয়। কান্তিবাবুই গাছপালা সম্পর্কে একটা কৌতূহল আমার মধ্যে জাগিয়ে তুলেছিলেন। তারপর উনি দেশছাড়া হবার পর ক্রমেই সে শখটা আপনা থেকে চলে গেছে, যেমন অন্য শখগুলোও গেছে। এখন লেখা নিয়ে থাকি। ইদানিং দিনকাল বদলেছে, বই লিখেও আজকাল রোজগার হয়। 3টে বই বিক্রির টাকা দিয়ে তো প্রায় সংসার চলে যাচ্ছে আমার। অবশ্য সংসার বলতে আমি, আমার বিধবা মা আর চাকর কার্তিক। চাকরি একটা আছে বটে, তবে আশা আছে বই থেকে তেমন রোজগার হলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেবল লিখব আর লেখার অবসরে দেশ ভ্রমণ করব। কান্তিবাবু বসে থাকতে থাকতে হঠাৎ শিউরে উঠলেন। বললাম, ঠান্ডা লাগছে নাকি, জানালাটা বন্ধ করে দেবো? এবার কলকাতায় শীতটা
না না, ওরকম আজকাল মাঝে মাঝে হয়, বয়স হয়েছে তো তাই নার্ভ গুলো ঠিক।
অনেক প্রশ্ন মাথায় আসছিল। কার্তিক ফিরেছে, ওকে চান্ত বললাম। কান্তি বললেন,
বেশিক্ষণ বসবো না, তোমার উপন্যাস হাতে এসেছিল একখানা, তোমার প্রকাশকের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে এখানে আসলুম, অবশ্য এসেছে একটা বিশেষ দরকারে।
বলুন না, তবে তার আগে মানে কবে দেশে ফিরলেন, কোথায় ছিলেন, কেমন আছেন, এসবগুলো খুব জানতে ইচ্ছে করছে।
ফিরেছি 2 বছর, আর ছিলুম আমেরিকাতে, আছি এখন বারাসাতে।
বারাসাত?
হ্যাঁ, একটা বাড়ি কিনেছি ওখানে।
বাগান আছে?
হ্যাঁ তা তো আছে।
আর গ্রিন হাউস? কান্তিবাবুর আগের বাড়ির বাগানে একটা চমৎকার গ্রিন হাউস বা যেটাকে কাঁচের ঘর বলে ওটা ছিল, যাতে তিনি তার দুষ্প্রাপ্য গাছগুলিকে তোয়াজে রাখতেন। কত রকম অদ্ভুত গাছ যে দেখেছি সেখানে তার ঠিক নেই। এই অর্কিডই তো প্রায় 60-65 রকমের। তার ফুলের বৈচিত্র্য উপভোগ করে একটা পুরো দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যেত। কান্তিবাবু একটু ভেবে বললেন,
হ্যাঁ একটা গ্রিন হাউসও আছে।
আপনার গাছপালার শখ তো তাহলে 10 বছরে কিছু কমেনি দেখছি।
না কমেনি।
কান্তিবাবু আমার ঘরের উত্তর দেয়ালের দিকে চেয়ে রয়েছেন, দেখে আমার চোখও সেদিকে গেল। মাথা সমেত একটা রয়্যাল বেঙ্গলের ছাল সেখানে ঝুলানো। বললাম, চিনতে পারছেন?
এটা ওই সেই বাঘটাই তো নাকি?
হ্যাঁ, ওই দেখুন কানের পাশটায় বুলেটের ফুটোটাও রয়েছে।
আশ্চর্য ট্রিপ ছিল তোমার, এখনো পারো চালাতে ওরকম অব্যর্থ গুলি?
জানি না, অনেকদিন পরীক্ষা করিনি, শিকার ছেড়েছি প্রায় 5-7 বছর তো হবেই।
কেন?
অনেক তো মারলাম, বয়স হয়েছে তাই আর প্রাণী হত্যা।
মাছ মাংস ছেড়েছ নাকি, নিরামিষ খাচ্ছ?
না
তবে এ তো শুধু হত্যা, বাঘ মারলে কি কুমির মারলে কি মোষ মারলে, ছাল ছাড়িয়ে মাথা স্টাফ করে কি শিং মাউন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখলে, ঘরে শোভা বাড়লো, এসে কেউ আতকে উঠল, কেউ বাহবা দিল, তোমারও জোয়ান বয়সের অ্যাডভেঞ্চারের কথা মনে পড়ে গেল, আর মুরগি ছাগল ইলিশ মাগুর যে নিজের চিবিয়ে খেয়ে ফেলছো, হয়ে শুধু প্রাণী হত্যা নয় প্রাণী হজম। কি আর বলি, অস্বীকার করতে পারলাম না। কার্তিক চা দিয়ে গেল। কান্তিবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে হঠাৎ আবার শিউরে উঠে চায়ের পেয়ালাটা তুলে নিলেন, চুমুক দিয়ে বললেন,
জীবে জীবে খাদ্য খাদক সম্পর্ক, সে তো সৃষ্টির গোড়ার কথা। ওই যে টিকটিকিটা উৎপাদে রয়েছে দেখেছো?
দেখলাম কিং কোম্পানির ক্যালেন্ডার ঠিক উপরে একটা টিকটিকি, তার থেকে ইঞ্চিখানিক দূরে একটা উচ্চিরিং এর দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রয়েছে। তারপর দেখতে দেখতে গুটি গুটি করে অতীব সন্তর্পণে পোকাটার দিকে অগ্রসর হয়ে হঠাৎ তীরের মতো এক ছোপলে সেটাকে মুখে পুরে নিল। কান্তিবাবু বললেন,
ব্যাস চলল ডিনার, খালি খাওয়া আর খাওয়া, খাওয়াটাই সব, বুঝতে পেরেছ? বাঘে মানুষ খাচ্ছে, মানুষ ছাগল খাচ্ছে, আর ছাগল কি না খাচ্ছে, ভাবতে গেলে কি বন্য, কি আদিম, কি হিংস্র, কি মনে হয় বলতো? অথচ এই হলো নিয়ম, এছাড়া গতি নেই, এ না হলে সৃষ্টি অচল হয়ে পড়বে।
নিরামিষ খাওয়াটা বোধ হয় গেছে অনেক।
কে বললো তোমায়? শাকসবজি তুল তরকারি এসবের কি প্রাণ নেই?
তা তো আছেই, জগদীশ বাবু স্যার আপনার দৌলতে সে কথা সবসময় মনে থাকে, তবে মানে ঠিক সেরকম প্রান্ত নয়, গাছপালার জীবজন্তু কি এক?
তোমার মতে কি দুয়ে অনেক প্রভেদ?
প্রভেদ নয়, যেমন ধরুন গাছ হেঁটে বেড়াতে পারে না, শব্দ করতে পারে না, মনের ভাবও প্রকাশ করতে পারে না, এমনকি মন বলে যে কিছু আছে তাই তো বোধ হয় বুঝবার কোনো উপায় নেই, তাই না কি? কান্তিবাবু কি যেন বলতে গিয়েও বললেন না। চাটা শেষ করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে অবশেষে আমার দিকে চোখ তুলে চাইলেন। তার চোখের করুণ সংশয়াকুল দৃষ্টি দেখে আমার মনটা হঠাৎ কেমন যেন একটা অজানা আশঙ্কায় ভরে উঠল। সত্যি ভদ্রলোকের চেহারায় কি আশ্চর্য পরিবর্তন ঘটেছে! কান্তিবাবু ধীরকণ্ঠে বললেন,
পরিমল, আমার বাড়ি এখান থেকে 21 মাইল, প্রায় 58 বছর বয়সে নিজে কলেজ স্ট্রিট পাড়ায় ঘোরাঘুরি করে তোমার ঠিকানা সংগ্রহ করে যখন এখানে এসেছি, তখন নিশ্চয়ই তার একটা কারো কারণ রয়েছে, এটা বুঝতে পারছো তো তুমি? নাকি ওসব আজে বাজে রং চড়ানো গল্পগুলো লিখে বুদ্ধিটাকে হারিয়েছ? ভাবছো লোকটা একটা টাইপ বটে, একটা গল্পে লাগাতে পারলে বেশ হয়।
লজ্জায় আমার মাথা হেঁচ হয়ে গেল। কান্তিবাবু ভুল বলেননি, তাকে একটা গল্পের চরিত্র হিসাবে ব্যবহার করার পরিকল্পনা মনে আনাচে কানাচে সত্যিই ঘোরাফেরা করছিল আমার। ভদ্রলোক বললেন,
জীবনের সঙ্গে যোগ বিচ্ছিন্ন হলে যাই লেখো না কেন, সব ফাঁকা আর ফাঁকি হয়ে যাবে। আর এটাও মনে রেখো যে তুমি কল্পনার রঙে যতই চড়াও না কেন, বাস্তব হচ্ছে কখন ওই তা বেশি বিস্ময়কর হতে পারে না। যাকে আমি তোমায় উপদেশ দিতে আসিনি, আমি এসেছি সত্যি বলতে কি তোমার সাহায্য ভিক্ষে করতে।
কান্তিবাবু আমার বাগটার দিকে তাকালেন। কি সাহায্যের কথা বলছেন ভদ্রলোক?
তোমার বন্দুকটা আছে নাকি বিদায় করে দিয়েছো?
আমি একটু চমকে গিয়ে ভদ্রলোকের দিকে চাইলাম, বন্দুকের কথা জিজ্ঞেস করছেন কেন? বললাম, আছে তবে মরচে ধরেছে বোধ হয়, কিন্তু কেন?
কাল ওটা নিয়ে আমার বাড়িতে একবার আসতে পারবে তুমি?
আমি আবার ভদ্রলোকের দিকে চাইলাম, না রসিকতার কোনো ইঙ্গিত নেই তার দৃষ্টিতে।
অবশ্য কেবল বন্দুক নয়, তোমার টোটাও লাগবে।
কান্তিবাবুর এই অনুরোধে কি বলবো চট করে বুঝতে পারলাম না। একবার মনে হলো কথা শুনে হয়তো বুঝতে পারছি না, কিন্তু আসলে হয়তো ভদ্রলোকের মাথা খারাপ হয়ে গেছে, খামখেয়ালি, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, নইলে আর জীবন বিপন্ন করে উদ্ভট গাছপালার উদ্দেশ্যে কেউ বনপদারে ধাওয়া করে? বললাম, বন্দুক নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই, তবে কারণটা জানার জন্য বিশেষ কৌতূহল হচ্ছে। আপনাদের অঞ্চলে জন্তু জানোয়ার কি চোর ডাকাতের উপদ্রব হচ্ছে নাকি? কান্তিবাবু বললেন,
সেসব তুমি এলে পরে বলবো, বন্দুকের প্রয়োজন শেষ পর্যন্ত নাও হতে পারে, আর যদি বা হয়ও এটুকু বলে রাখছি যে তোমায় কোনো দণ্ডনীয় অপরাধে দায় পড়তে হবে না।
কান্তিবাবু উঠে বললেন, তারপর আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বললেন,
তোমার কাছে এসেছি কারণ শেষ যা দেখেছি তোমায় তাতে মনে হয়েছিল যে আমার মতো তোমারও নতুন ধরনের অভিজ্ঞতার একটা বিশেষ আকর্ষণ আছে, তাছাড়া আমার লোক সমাজে যাতায়াত আগেও কম ছিল, এখন প্রায় নেই বললেই চলে। এবং চেনা পরিচিতের মধ্যে মুষ্টিমেয় যে কজন রয়েছে, তোমার বিশেষ গুণগুলি তাদের কারোর মধ্যে নেই। অতীতে অ্যাডভেঞ্চারের গন্ধে যে বিশেষ উত্তেজনাটা শিরায় শিরায় অনুভব করতাম, আজ এই মুহূর্তে আবার যেন কিছুটা অনুভব করলাম। বললাম, কোথায়, কখন, কিভাবে যদি বলে দেন।
সে বলে দিচ্ছি, যশোর রোড দিয়ে সোজা গিয়ে বারাসাত স্টেশনে পৌঁছে ওখানকার যে কোনো লোককে মধুমুরলির দীঘির কথা জিজ্ঞেস করবে। সেটা স্টেশন থেকে মাইল চারেক। সেই দীঘির পাশে একটা পুরনো ভাঙা নীল কুঠি আছে, তারই পাশে আমার বাড়ি। তোমার গাড়ি আছে তো?
না, তবে আমার এক বন্ধুর আছে।
কে সেই বন্ধু?
অভিজিৎ, কলেজে সহপাঠী ছিল।
কেমন লোক সে, আমি চিনি?
চেনেন না বোধ হয়, তবে লোক ভালো।
মানে আপনি যদি বিশ্বস্ততার কথা বলেন তবে হি ইজ অল রাইট। বেশ তো, তাকে নিয়েই যেও, তবে যেও নিশ্চয়ই। ব্যাপারটা জরুরি, সেটা বলা বাহুল্য। বিকেলের মধ্যেই পৌঁছতে চেষ্টা করো।
আমার বাড়িতে টেলিফোন নেই, রাস্তার মোড়ে রিপাবলিক কেমিস্ট থেকে অভিজিতের বাড়িতে ফোন করলাম। বললাম, চলে আয় এখনই, জরুরি কথা আছে।
তোর নতুন কোনো গল্প পড়ে শোনাবি তো? না, আবার ঘুমিয়ে পড়বো কিন্তু।
আরে না না, অন্য ব্যাপার।
কি ব্যাপার বল, আস্তে আস্তে কথা বলছিস কেন তুই?
একটা ভালো ম্যাস্টিফের বাচ্চা সন্ধান আছে, লোক বসে আছে আমার বাড়িতে। কুকুরের টপ না ফেললে আজকাল অভিজিৎকে তার বাড়ি থেকে বার করা খুবই শক্ত। পাঁচ মহাদেশের 11 জাতের কুকুর আছে অভিজিতের বাসায়, তার মধ্যে 3টি প্রাইজ প্রাপ্ত। 5 বছর আগে ওরকম ছিল না, ইদানিং কুকুরই তার ধ্যান জ্ঞান। কুকুর প্রীতির বাইরে অভিজিতের গুণ হল আমার বুদ্ধি বিবেচনার প্রতি অপরিসীম বিশ্বাস। আমার প্রথম উপন্যাসের পাণ্ডুলিপি প্রকাশকদের মনোপুত না হয় শেষটায় অভিজিতের অর্থানুকূল্যে ছাপা হলো। সে বলেছিল,
আমি কিছু বুঝি না, তবে তুই যখন লিখেছিস তখন একেবারে রাবিশ হতেই পারে, পাবলিশাররা গবেট, বুঝেছিস?
যাই হোক, সে বই পড়ে ভালোই কেটেছিল এবং নামটাও কিনেছিল, ফলে আমার প্রতি অভিজিতের আস্থার ভিত আরো দৃঢ় হয়েছিল। ম্যাস্টিফের বাচ্চার ব্যাপারটা নিছক মিথ্যে হওয়ার দরুন একটা বড় রকম অভিমার্কের রদ্দা আমার পাওয়া হলো এবং পেলামও, কিন্তু আসল প্রস্তাবটা সাদরে গৃহীত হয় রদ্দা চঞ্চলই ভুলে গেলাম। অভিশোধ সাহেব বলল,
অনেকদিন আউটিং এ যাইনি, সেই শেষ সোনারপুরের ঝিলে স্নাইপ শুটিং। কিন্তু লোকটি কে বলতো, ব্যাপারটাই বা কি, একটু খুলে বল না রে মাথা।
খুলে সে নিজেই যখন বলেন না তখন আমি কি করে বলবো বল, একটু রহস্য না হয়ে রইলই, জমবে ভালো। কল্পনা শক্তিতে এক্সারসাইজ করানোর এই তো সুযোগ।
হ্যাঁ, লোকটি কে?
কান্তিচরণ চ্যাটার্জি। বুঝলে কিছু? এককালে কিছুদিন বটানির প্রফেসর ছিলেন স্কটিশ চার্চ কলেজে। প্রফেসরই ছেড়ে দুষ্প্রাপ্য গাছপালা সন্ধানে ঘুরতেন, সে বিষয়ে রিসার্চ করতেন, প্রবন্ধ লিখতেন, ভালো কালেকশন ছিল গাছপালার, বিশেষত অর্কিডের।
আমি বলছিলাম যে তোর সঙ্গে আলাপ হলো কি করে?
আসামে কাজিরাঙ্গা ফরেস্ট বাংলোতে, আমি বাগমারা তাক করছি, আর উনি খুঁজছেন নেপেনথিস।
উনি কি খুঁজছেন বললি?
নেপেনথিস, এটা হচ্ছে বোটানিক্যাল নাম, সোজা কথায় পিটার প্লান্ট বা কলসি গাছ, আসামের জঙ্গলে পাওয়া যায়, পোকা ধরে ধরে খায়। আমি নিজে অবশ্য দেখিনি, কান্তিবাবুর মুখে যে শোনা।
হ্যাঁ, কিটখোর, পোকা খায়, গাছ পোকা খায়।
তোর বোটানি ছিল না বোধ হয়?
না,
বইয়ে ছবি দেখেছি, অবিশ্বাস করিস না।
তারপর?
তারপর আর কি, ভদ্রলোক সেই গাছ পেয়েছিলেন কিনা জানি না, কারণ শিকার শেষ করে আমি চলে আসি, উনি থেকে যান। আমার তো ভয় ছিল কোন জন্তু জানোয়ার বা সাপখোপের হাতে ওর প্রাণ যাবে বলে। গাছের নেশায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়তেন। কলকাতায় ফিরে এসে 2-1 বারের বেশি দেখা হয়নি, তবে ওর কথা মনে হতো প্রায়, কারণ সাময়িকভাবে অর্কিড এনে আমাকেও ধরেছিল। উনি বলেছিলেন যে আমেরিকা থেকে কিছু অর্কিড এনে দেবেন।
আমেরিকা? উনি কি আমেরিকা গেছেন নাকি রে?
বিলেতি কোন এক বোটানির জার্নালে উদ্ভিদ সম্বন্ধে একটা লেখা বেরোনোর পর ওর বেশ খ্যাতি হয় ওদেশে। কোন এক উদ্ভিদ বিজ্ঞানীদের কনফারেন্সে ওকে নিমন্ত্রণও করেছিল আমেরিকায়, সে প্রায় 51-2 তে। তারপর এই দেখা।
এতদিন কি করেছেন ওখানে উনি?
জানি না, তবে কাল জানা যাবে আশা করছি।
লোকটা মাথায় ছিটফিট নেই তো নেই আবার নাকি?
তোর চেয়ে বেশি নেই এটুকু বলতে পারি, তোর কুকুর পোষা আর ওর গাছ পোষা। অভিজিতের স্ট্যান্ডার্ড গাড়িতে করে আমরা যশোর রোড দিয়ে বারাসাত অভিমুখে চলছি। আমরা বলতে আমি আর অভিজিৎ ছাড়া আরো একটি প্রাণী রয়েছে, সে হলো অভিজিতের কুকুর বাচ্চা। আমারই ভুল, অভিজিৎকে না বলে দিলে সে যে সঙ্গে করে তার 11টি কুকুরের একটিকে নিয়ে আসবেই এটা আমার বোঝা উচিত ছিল। বাচ্চা যাতে রামপুর হাউন্ড, বাদামি রং, বেজায় তেজিয়ান। গাড়ির পুরো পিছন দিকটা একাই দখল করে নিয়ে জাকিয়ে বসে জানালা দিয়ে মুখটা বার করে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের দৃশ্য উপভোগ করছে এবং মাঝে মাঝে এক একটা গ্রাম্য নেড়ি কুকুরের সাক্ষাৎ পেয়ে
মুখ দিয়ে একটা অবজ্ঞাসূচক মৃদু শব্দ করছে। বাদশাকে অভিজিতের সঙ্গে দেখে একটা আপত্তিকর ইঙ্গিত দেওয়ায় অভি বলল,
তোমার বরকন্দাজির উপর আমার ভরসা নেই, তাই ওকে আনলাম, বুঝছিস? এতদিন বন্দুক ধরিস নি, বিপদ যদি আসে তবে শেষ পর্যন্ত হয়তো বাদশাই কাজ করবে বেশি। ওর ঘ্রাণ শক্তি অসাধারণ, আর সাহসের তো কথাই নেই।
কান্তিবাবুর বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না। আমরা যখন পৌঁছলাম তখন প্রায় আড়াইটে। গেটের ভেতর দিয়ে ঝুঁকে খানিকটা রাস্তা গিয়ে একতলা বাংলো ধাঁচের বাড়ি। বাড়ির পিছন দিকটার কিছুটা জায়গা ছেড়ে একটা প্রকাণ্ড পুরনো শিরিষ গাছ এবং তার পাশেই বেশ বড় একটা কারখানা গোছের টিনের ছাদওয়ালা ঘর। বাড়ির মুখোমুখি রাস্তার উল্টোর দিকে বাগান এবং বাগানের পরে একটা লম্বা টিনের ছাউনি দেওয়া জায়গায় চকচক করছে এক সারি কাচের বাক্স। কান্তিবাবু আমাদেরকে অভ্যর্থনা করলেন এবং বাদশাকে দেখে ঈষৎ ভ্রূকুঞ্চিত করলেন, বললেন,
এ কি শিক্ষিত কুকুর নাকি?
অভি বলল,
আমার খুবই বাধ্য, তবে কাছাকাছি অন্য শিক্ষিত কুকুর থাকলে কি করবে সেটা বলা যায় না। আপনার এখানে কি কখনো কুকুর টুকুর?
না, কুকুর নেই, তবে ওটাকে আপাতত বসবার ঘরের জানালার গড়াচ্ছয় বেঁধে রাখুন।
অভিজিৎ আমার দিকে আড়চোখে তাকিয়ে চোখ টিপে বাধ্য ছেলের মতো কুকুরটাকে জানালার সঙ্গে বেঁধে দিল। বাচ্চা দু একটা মৃদু আপত্তি জানিয়ে আর কিছুই বলল না। আমরা সামনের বারান্দায় বেঁধে চেয়ারে বসার পর কান্তিবাবু বললেন,
আমার চাকর প্রয়াগের ডান হাত জখম, তাই আমি নিজেই সকাল সকাল তোমার জন্য ফ্লাস্কে চা করে রেখেছি, যখন দরকার হয় বলো।
এই শান্ত নিরিবিলি জায়গায় কি বিপদ লুকিয়ে থাকতে পারে সেটা আমার মাথায় আসছিল না। দু একটা পাখির ডাক ছাড়া আর তো কোনো শব্দই নেই এখানে। বন্দুকটা হাতে নিয়ে কেমন বোকা বোকা লাগছিল নিজেকে, তাই সেটাকে দেয়ালে ঠেস দিয়ে রাখলাম। অভি ছটফটে মানুষ, নেহাইতেই শহুরে। গ্রামাঞ্চলের প্রাকৃতিক শোভা, অসৎ পাতার হাওয়ার ঝিরঝির শব্দ, নাম না জানা পাখির ডাক, এসব তার মোটেই ধাতে সয় না।
Chill presents Kuasha. Chill presents Kuasha. Shunbo, Kalpe, Ditya Parbo.
সে কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে উসফুস করে বলে উঠল,
পরিমলের কাছে শুনেছিলাম আপনি নাকি আসামের জঙ্গলে এক বিদঘুটে গাছ সংগ্রহ করতে গিয়ে প্রায় বাঘের খপ্পরে পড়েছিলেন।
অভির অভ্যাসটাই হলো রং চড়ি নাটকীয় ভাবে কথা বলা। ভয় হলো কান্তিবাবু বুঝি ফাঁস করে রেগে ওঠেন, কিন্তু ভদ্রলোক কেবল হেসে বললেন,
বিপদ বলতেই আপনাদের বাঘের কথা মনে হয় না? সেটা অবশ্য আশ্চর্য নয়, অধিকাংশই তাই, তবে না, বাঘের কবলে পড়িনি, জোকের হাতে কিছুটা নাকাল হতে হয়েছিল বটে, তাও তেমন কিছু নয়।
সেই গাছ পেয়েছিলেন?
এই প্রশ্নটা আমার মাথায় ঘুরছিল। কান্তিবাবু বললেন,
কোন গাছ?
সেই যে হাড়ি কলসি না কি যেন একটা।
ও, নেপেন্থিস, হ্যাঁ পেয়েছিলাম, এখনো আছে, দেখাচ্ছি আপনাদের। আর এখন অন্য কোন গাছে তেমন ইন্টারেস্ট নেই, কেবল কার্নিভোরাস প্লান্টস, অর্কিড গুলো অধিকাংশ বিদায় করে দিয়েছে।
কান্তিবাবু উঠে ঘরের ভিতর চলে গেলেন। আমি আর অভি মুখ চাহাচি করলাম। কার্নিভোরাস প্লান্টস অর্থাৎ মাংসাশী গাছ, 15 বছর আগে পড়া বোটানির বইয়ের একটি পাতা ও কয়েকটা ছবি আচ্ছাভাবে মনে পড়ল। কান্তিবাবু বেরুলেন একটা বোতল নিয়ে। বোতলটা আমাদের সামনে ধরতে দেখলাম তাতে উচ্চিংড়ে জাতীয় নানান সাইজের সব পোকা ঘোরাফেরা করছে, আর বোতলের ঢাকনায় গোলমরিচ দানের ঢাকনার মতো ছোট ছোট ফুটো। কান্তিবাবু হেসে বললেন,
ফিডিং টাইম, এসো আমার সঙ্গে।
আমরা কান্তিবাবুর পেছন পেছন টিনের ছাউনি দিয়ে লম্বা ঘরটার দিকে গেলাম। গিয়ে দেখলাম সারবাঁধা কাচের বাক্সগুলোর মধ্যে এক একটায় এক এক রকম গাছ, তার কোনোটাকেই এর আগে দেখিনি। কান্তিবাবু বললেন,
এর কোনোটাই বাংলাদেশে পাবে না, অবশ্য ওই নেপেন্থিস ছাড়া। একটা আছে নেপালে, সেখান থেকে আনানো, একটা আফ্রিকার, অন্য সবকটাই প্রায় আমেরিকার।
অভিজিৎ বলল,
এসব গাছ এখানে বেঁচে রয়েছে কি করে? এখানকার মাটিতে কি?
মাটির সঙ্গে কোনো সম্পর্ক এদের নেই।
তবে
এরা মাটি থেকে প্রাণ সঞ্চার করে না। মানুষ যেমন ঠিক মতো খাদ্য পেলে নিজের দেশের বাইরে অনেক জায়গাতেই স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে, এরা তেমন ঠিক খেতে পেলেই জীবিত থাকে, সে যেখানেই হোক।
কান্তিবাবু একটা কাচের বাক্সের সামনে গিয়ে দাঁড়ালেন। ভেতরে এক আশ্চর্য গাছ, ইঞ্চি দুই লম্বা এবং সবুজ পাতাগুলোর দুপাশে সাদা সাদা দাঁতের মতো খাঁজ কাটা। বাক্সটার সামনের দিকে কাচের গায়ে একটা ছিটকেনি দেয়া বোতলের মুখের সাইজের গোল দরজা। কান্তিবাবু দরজাটা খুললেন, তারপর বোতলের ঢাকনিটা খুলে ক্ষিপ্র হস্তে বোতলের মুখটা দরজার ভেতর গলিয়ে দিলেন। উচ্চিংড়েটা এদিক ওদিক লাফিয়ে গাছটার পাতার উপর বসলো এবং বসতেই তৎক্ষণাৎ পাতাটা মাঝখান থেকে ভাঁজ হয়ে গিয়ে পোকাটাকে ঝাঁপড়ে ধরলো। অবাক হয়ে দেখলাম যে দুদিকে দাঁত পরস্পরের খাজে খাজে বসে যাওয়ায় এমন একটা খাঁচার সৃষ্টি হয়েছে যার থেকে উচ্চিংড়ে বাবাজি রাত বেরোনোর কোন রাস্তা নেই। প্রকৃতির এমন তাজ্জব, এমন বিভৎস ফাঁদ আমি কখনো দেখিনি। অভি ধরা গলা জিজ্ঞেস করলো,
পোকাটা যে ওই পাতাতে বসবে তার কোনো গ্যারান্টি কি আছে?
কান্তিবাবু বললেন, আছে বই কি, গাছগুলো থেকে এমন একটা গন্ধ বেরোয় যেটা পোকা অ্যাট্রাক্ট করে, এটা হলো ভেনাস ফ্লাই ট্র্যাপ, মধ্য আমেরিকা থেকে আনা, বটানির বইতে কথা পাবে। আমি অবাক বিস্ময়ে উচ্চিংড়ের দশা দেখছিলাম। প্রথমে কিছুক্ষণ ছটফট করেছিল, এখন দেখলাম একেবারেই নির্জীব, আর দেখলাম যে পাতার চাপ ক্রমশ বাড়ছে, টিকটিকি চেয়ে গাছ কম হিংস্র না। অভি কাষ্ঠ হাসি এসে বলল,
এমন গাছ একটা বাড়িতে থাকলে তো পোকামাকড়ের উৎপাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যেত। আসল জন্য আর ডিডিটি পাউডার ছাড়তে হতো না।
কান্তিবাবু বললেন, এ গাছ আসল হজম করতে পারবে না, তাছাড়া এর পাতার আয়তনও ছোট, আসল জন্য অন্য গাছ। এই যে এদিকে এসো। পাশের বক্সের সামনে গিয়ে দেখি লিলির মতো বড় বড় লম্বা পাতাওয়ালা একটা গাছ, প্রত্যেকটা পাতার ডগা থেকে একটা করে ঢাকনা সময় থলির মতো জিনিস ঝুলছে। এটা ছবি মনে ছিল তাই আর চিনি দিতে হলো না। কান্তিবাবু বললেন, এই হলো নেপেনথিস বা পিচার প্লান্ট, এর ঘাই অনেক বেশি। প্রথম যখন গাছটি পাই তখন ওই থলির মধ্যে একটা ছোট্ট পাখিকে ছিবড়ে অবস্থায় পেয়েছিলাম।
বাপরে,
অভির তাচ্ছিল্যের ভাব ক্রমশই অন্তর্হিত হচ্ছিল।
এখন ওটা কি খায়?
আরশোলা, প্রজাপতি, শুয়োপোকা, এইসব আর কি। মাঝে আমার কলে একটা ইঁদুর ধরা পড়েছিল, সেটাও খাইয়ে দেখেছিলাম, আপত্তি করেনি। তবে গুরু পাকের ফলে এসব গাছ অনেক সময় মরে যায়, অত্যন্ত লোভী, কোন অবধি ভোজন সইবে সেটা নিজেরাও আন্দাজ করতে পারে না। ক্রমবর্ধমান বিস্ময়ে এ বক্স থেকে ও বক্স ঘুরে গাছগুলোকে দেখতে লাগলাম। বাটারওয়ার্থ, সানভিউ, ব্লাডারওয়ার্থ, অ্যাজিয়া, এগুলোর ছবি আগে দেখেছি তাই মোটামুটি চিনতেও পারলাম, কিন্তু অন্যগুলো একেবারেই নতুন, একেবারেই তাজ্জব, একেবারেই অবিশ্বাস্য। প্রায় 20 রকমের মাংসাশী গাছ কান্তিবাবু সংগ্রহ করেছেন, আর কোন কোনটা পৃথিবীর অন্য কোন কালেকশনেই নাকি নেই। এর মধ্যে সবচেয়ে সুন্দর গাছ যেটি সানভিউ, তার ছোট্ট পাতাগুলোর চারপাশে সরু লম্বা লম্বা রুয়ার ডগায় জলবিন্দু চকচক করছে। কান্তিবাবু একটা সুতোর ডগায় এলাচের দানার সাইজের এক টুকরো মাংস ঝুলিয়ে সুতোটাকে আস্তে আস্তে পাতাটির কাছে নিয়ে যেতে খালি চোখেই দেখতে পেলাম রোয়াগুলো সব একসঙ্গে লুব্ধ ভঙ্গিতে মাংস খণ্ডটার দিকে উঁচিয়ে উঠল। হাতটা সরিয়ে নিয়ে কান্তিবাবু বললেন, মাংসটা পেলে পাতাটা ফ্লাই ট্র্যাপের মতোই ওটাকে জাপটে ধরে নিত, তারপর পুষ্টিকর যা কিছু শুষে নিয়ে অকেজো ছিবড়েটাকে ফেলে দিত। তোমার আমার খাওয়ার সঙ্গে কোনো তফাৎ নেই, কি বলো? আমরা শেড থেকে বেরিয়ে বাগানে আসলাম। শিশির গাছের ছায়াটা লম্বা হয়ে বাগানের উপর পড়ছে। কান্তিবাবু বললেন, এর অধিকাংশ গাছের কথাই তোমার বটানির বই পাবে, তবে আমার যেটি সবচেয়ে আশ্চর্য সংগ্রহ সেটির কথা আমি না লিখলে কোনো বইয়ে থাকবে না, সেটির জন্যই আজ তোমাদের এখানে আসতে বলা। চলো পরিমল, আর চলুন অভিজিৎ বাবু। কান্তিবাবুর পেছন পেছন আমরা বড় কারখানা ঘরটার দিকে গেলাম। টিনের দরজাটা তালা দিয়ে বদ্ধ, দুদিকে দুটো জানালা রয়েছে। তারই একটা হাত দিয়ে ঠেলে খুলে নিজে উঁকি মেরে আমাদেরকে বললেন, দেখো। অভি আর আমি জানালায় মুখ লাগালাম। ঘরের পশ্চিম দিকের দেয়ালের উপর দিকের দুটো কাচের জানালা, যা স্কাইলাইট দিয়ে রোদ আসায় ভিতরটা কিছুটা আলো হয়েছে। ঘরের মধ্যে যে জিনিসটা রয়েছে হঠাৎ দেখলে সেটাকে গাছ বলে মনে হওয়ার কথা নয়, বরং একাধিক সুর বিশিষ্ট কোনো আজব জানোয়ার বলে মনে হতে পারে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে গুড়ি একটা আছে, সেটা 5-6 হাত উঠে একটা মাথায় শেষ হয়েছে, এবং সেই মাথার হাতখানিক নিচে মাথাটাকে গোল করে ঘিরে কতগুলো সুরের উৎপত্তি হয়েছে। গুনে দেখি 7 সুর। গাছের গা পাংশুটে মসৃণ এবং সর্বাঙ্গে ব্রাউন চাকা চাকা দাগ। সুরগুলো আপাতত মাটিতে নুয়ে পড়ে আছে, কেমন যেন নির্জীব ভাব, কিন্তু তাও গাটা ছমছম করে উঠল। অন্ধকারে চোখটা অভ্যস্ত হলে আরো একটা জিনিস লক্ষ্য করলাম, ঘরের মেঝেতে গাছের চারিদিকে পাখির পালক ছড়িয়ে আছে। কতক্ষণ চুপ করেছিলাম জানি না, কান্তিবাবুর গলার স্বরে আবার যেন সম্বিত ফিরে পেলাম। গাছটা এখন ঘুমোচ্ছে, উঠবার সময় হলো বলে। অভি অবিশ্বাসে সুরে বলল,
ওটা কি সত্যি গাছ?
কান্তিবাবু বললেন, মাটি থেকে যখন গজাচ্ছে তখন গাছ ছাড়া আর কি বলবেন। হাবভাব অবশ্য গাছের মতো নয়, অভিধানের উপযুক্ত কোনো নামও নেই।
আপনি কি বলেন?
সেপ্ট পাস অথবা বাংলায় সপ্ত পাস, পাস অর্থাৎ বন্ধন, যেমন ডাক পাস। আমরা বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। বললাম, এই গাছ পেলেন কোথায়? মধ্য আমেরিকার নিকারাগুয়া হ্রদের কাছে গভীর জঙ্গলে, তার ভেতর। অনেক খুঁজতে হয়েছে বলুন, ওই অঞ্চলে যে আছে সেটা জানা ছিল। তোমরা বোধ হয় প্রফেসর ডানস্টনের কথা শোনোনি, উদ্ভিদ বিজ্ঞানী ও পর্যটক ছিলেন, মধ্য আমেরিকায় গাছপালা সন্ধান করতে গিয়ে প্রাণ হারান। ঠিক কিভাবে তার মৃত্যু হয় কেউ জানতে পারেনি, মৃতদেহ সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। তার তৎকালীন ডায়েরির শেষের দিকে গাছটার উল্লেখ থাকে। আমি তাই প্রথম সুযোগেই নিকারাগুয়ার দিকে যাই আর গুয়াটেমালা থেকে স্থানীয় লোকের কাছে গাছের বর্ণনা শুনতে থাকি। তারা বলে শয়তান গাছ, শেষটায় অবশ্য এমন গাছ একাধিক চোখে পড়ে। বাদুর, আর্মাডিলো, অনেক কিছুই খেতে দেখেছি এ গাছকে। অনেক খোঁজার পর একটা অল্প বয়স্ক ছোটখাটো চারা গাছ পেয়ে সেটাকে তুলে আনি। দু বছরে গাছের কি সাইজ হয়েছে দেখতেই পাচ্ছ। এখন কি খায় গাছটা? যা দি তাই খায়। কলি দুধ ধরে খেতে দিয়েছি, তারপর প্রায়াককে বলে দিয়েছিলাম বেড়াল কুকুর চাপা পড়লে ধরে আনতে, তাও দিয়ে দেখেছি। আর তারপর তুমি আমি যা খাই তাও দিয়েছি, অর্থাৎ মুরগি ছাগল। ইদানিং খিদেটা খুবই বেড়েছে, খাবার জুগিয়ে উঠতে পারছি না। বিকেলের দিকে ঘুম ভাঙার পর ভয়ানক ছটফট করে। কাল তো একটা কাণ্ডই হয়ে গেল। প্রায়াক গিয়েছিল একটা মুরগি দিতে। হাতিকে যেভাবে খাওয়ায় সেভাবেই খাওয়াতে হয়। প্রথমে গাছটার মাথায় একটা ঢাকনা খুলে যায়, তারপর সুর দিয়ে খাবারটা হাত থেকে নিয়ে মাথার গর্তের মধ্যে পুরে দেয়। একটা যে কোনো খাবার পেটে পুরলে কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত থাকা যায়। তারপর আবার সুরগুলো দোলাতে আরম্ভ করলে বোঝা যায় যে আরো খেতে চাইছে। এতদিন দুটো মুরগি অথবা একটি কচি পাঠায় একদিনের খাওয়া হয়ে যেত, কাল থেকে তার ব্যতিক্রম হচ্ছে। কাল দ্বিতীয় মুরগিটা দিয়ে প্রায় দরজা বন্ধ করে দিয়ে চলে এসেছে। অস্থির অবস্থায় সুরগুলো আশাল একটা শব্দ হয়। দ্বিতীয় মুরগির পরেও হঠাৎ সেই আওয়াজটা পেয়ে প্রায় গিয়েছিল অনুসন্ধানে। আমি তখন ঘরে এসে ডায়েরি লিখছি, হঠাৎ একটা চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি যে সেপ্টোপাসের একটি সুর প্রয়োগের ডান হাতটা আঁকড়ে ধরেছে। প্রায় প্রাণপণে সেটা টেনে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু সেই সঙ্গে সেপ্টোপাসের আর একটা সুর লক লক করে প্রায়াগের দিকে এগোচ্ছে। আমি দৌড়ে গিয়ে আমার লাঠি দিয়ে সুরটা এক প্রচন্ড আঘাত করে দু হাত দিয়ে প্রায়াগকে টেনে কোনো মতে উদ্ধার করি। তবে চিন্তার কারণ হচ্ছে এই যে প্রায়াগের হাতের খানিকটা মাংস সেপ্টোপাস খাবলে নিয়েছিল এবং সেটাই সে পেটের মধ্যে পুড়েছে। এ আমার নিজের চোখে দেখা। আমরা হাঁটতে হাঁটতে বারান্দায় গিয়ে পৌঁছালাম। কান্তিবাবু একটা চেয়ারে বসে পড়লেন, তারপর পকেট থেকে একটা রুমাল বার করে কপালের ঘাম মুছে বললেন, সেপ্টোপাসের যে মানুষের প্রতি লোভ বা আক্রোশ থাকতে পারে তার কোনো ইঙ্গিত এতদিন পাইনি, কাল যখন পেলাম তারপরে এটাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায়ও দেখছি না। কাল একবার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবার চেষ্টা করেছিলাম, কিন্তু কি আশ্চর্য বুদ্ধি গাছটার, সে খাবার সুরে নিয়েই ফেলে দিল। একমাত্র উপায় হল গুলি করে মারা। পরিমল, তোমায় কেন ডেকেছি সেটা বুঝতে পারছো নিশ্চয়ই? আমি একটু চুপ করে থেকে বললাম, গুলি করলেও মরবে কিনা সেটা আপনি জানেন? কান্তিবাবু বললেন, মরবে কিনা জানি না, তবে আমার বিশ্বাস ব্রেন বলে ওর একটা জিনিস আছে। ওর চিন্তা শক্তি যে আছে তার তো প্রমাণ পেয়েছি, কারণ আমি তো কতবার ওর কাছে গেছি। ও তো আমাকে কোনোদিন আক্রমণ করেনি, আমাকে চেনে, যেমন কুকুর তার মনিপকে চেনে। প্রায়োগের উপর আক্রোশের কারণ হচ্ছে যে প্রায়োগ কয়েকবার ওর সঙ্গে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেছে, খাবারের লোভ দেখিয়ে দেয়নি, কিংবা সুরের ডগার কাছে গিয়ে আবার পিছিয়ে নিয়েছে। মস্তিষ্ক ওর আছে এবং আমার বিশ্বাস সেটা যেখানে থাকার কথা সেখানেই আছে, অর্থাৎ ওর মাথায়। যেখানে ঘিরে সুরগুলো বেরিয়েছে সেখানেই তোমায় তাক করে গুলি ওর মাথাতেই মারতে হবে। অভি ফস করে বলল,
সেই আর এমন কি, সে তো এক মিনিটের মধ্যেই পরীক্ষা করে দেখা যায়। পরিমল, তোর বন্দুক চা।
কান্তিবাবু হাত তুলে অভিকে থামিয়ে দিলেন, বললেন, শিকার যদি ঘুমিয়ে থাকে তখন কি তাকে মারা চলে? পরিমলের হান্টিং কোট কি বলে? আমি বললাম, ঘুমন্ত শিকারকে গুলি করা একেবারেই নীতিবিরুদ্ধ। বিশেষত শিকার যেখানে চলে ফিরে বেড়াতে পারে না সেখানে তো এই প্রশ্ন উঠতেই পারে না।
কান্তিবাবু ফ্লাস্কে চা এনে পরিবেশন করলেন। চা পান শেষ হতে না হতেই মিনিট পনেরোর মধ্যেই সেপ্টাপাসের ঘুম ভাঙল। বাচ্চা পাশের ঘরে কিছুক্ষণ থেকে উসফুস করছিল, হঠাৎ একটা খচমচ আর গোঙানি শব্দ পেয়ে অভি আর আমি উঠে গিয়ে দেখি যে বাচ্চা দাঁত দিয়ে প্রাণপণে বকলসটাকে ছিড়বার চেষ্টা করছে। অভি ধমক দিয়ে বাচ্চাকে নিরস্ত করতে গেছে, এমন সময় কারখানা ঘর থেকে একটা সপাত শব্দ আর তার সঙ্গে একটা উগ্র গন্ধ পেলাম। গন্ধটা এমন যার তুলনা দেওয়া মুশকিল। ছেলেবেলায় টনসিল অপারেশনের সময় ক্লোরোফর্ম শুকতে হয়েছিল, তার সঙ্গে হয়তো কিছুটা মিল পাচ্ছি। কান্তিবাবু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বললেন, চলো চলো চলো, সময় হয়েছে। আমি বললাম, গন্ধটা কিসের? সেপ্টোপাসের। এই গন্ধ ছড়িয়েই ওরা শিকার। কান্তিবাবুর কথা শেষ হল না, বাচ্চা প্রচন্ড এক টানে বকলস ছিঁড়ে ধাক্কার ছুটে অভিকে উল্টিয়ে ফেলে তীর বেগে পাগলের মতো ছুটল ওই গন্ধের উৎসের দিকে। অভিও কোনো রকমে উঠে সর্বনাশ বলে ছুটল বাচ্চার পেছনে। আমি গুলি ভরা বন্দুক নিয়ে কারখানা ঘরের দিকে ছুটে গিয়ে দেখি বাচ্চা এক বিরাট লাফে একমাত্র খোলা জানালার উপর উঠল এবং অভির বাধা দেবার শেষ চেষ্টা ব্যর্থ করে ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়ল। কান্তিবাবু চাবি দিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম রামপুর হাউন্ডের মর্মান্তিক আর্তনাদ। ঢুকে দেখি এক সুরে শোনাচ্ছে না, একের পর দ্বিতীয় এবং তৃতীয় সুর দিয়ে সেপ্টাপাস বাচ্চাকে মরণ পাশে আবদ্ধ করেছে। কান্তিবাবু চিৎকার করে বলে উঠলেন,
তোমরা আর এগিও না, পরিমল পরিমল চালাও গুলি।
বন্দুক উঁচিয়েছি এমন সময় চিৎকার এলো,
থামো।
অভিজিতের কাছে তার কুকুরের মূল্য কতখানি তাই এবার বুঝতে পারলাম। সে কান্তিবাবুর বারুণ সম্পূর্ণ অগ্রাহ্য করে ছুটে গিয়ে সেপ্টোপাসের তিনটে সুরের একটাকে আঁকড়ে ধরল। তখন এক অদ্ভুত দৃশ্য দেখে আমার রক্ত জল হয়ে গেল। তিনটে সুরি একসঙ্গে বাচ্চাকে ছেড়ে দিয়ে অভিকে আক্রমণ করল, আর অন্য চারটি সুর যেন মানুষের রক্তের লোভে হঠাৎ সজাগ হয়ে লোলুপ জিভবার মতো লকলক করে উঠল। কান্তিবাবু আবারও বললেন,
চালাও চালাও গুলি, ওই যে মাথা চালাও গুলি।
সেপ্টোপাসের মাথায় দেখলাম একটা ঢাকনি আস্তে আস্তে খুলে যাচ্ছে, ঢাকনির নিচে গহ্বর আর অভির সমেত সুরগুলি শূন্যে উঠে সেই গহ্বরের দিকে চলছে। অভির মুখ রক্তহীন ফ্যাকাশে, তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। চরম সংকটের মুহূর্তে আমি এর আগেও দেখেছি আমার স্নায়ুগুলো সব যেন হঠাৎ কেমন ম্যাজিকের মতো সংযত সংহত হয়ে যায়। আমি নিষ্কম্প হাতে বন্দুক নিয়ে সেপ্টোপাসের মাথার দুটি চক্রের মধ্যিখানে অব্যর্থ নিশানায় গুলি ছুড়লাম। ছোড়ার পর মুহূর্তেই মনে আছে ফিনকি দিয়ে গাছের মাথা থেকে লাল রক্তের ফোয়ারা, আর মনে আছে সুরগুলো অভিকে মুক্তি দিয়ে মাটিতে নেতিয়ে পড়ছে, আর সেই সঙ্গে আগে সেই গন্ধটা হঠাৎ তীব্রভাবে বেড়ে উঠে আমার চেতনাকে আচ্ছন্ন অবশ করছে। আগের ঘটনার পর চার মাস কেটে গেছে। এতদিনে আবার আমার অসমাপ্ত উপন্যাসটা নিয়ে পড়েছি। বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি, তবে অভি ইতিমধ্যে একটি ম্যাস্টিফ ও একটি তিব্বতী কুকুরের বাচ্চা সংগ্রহ করেছে এবং আরেকটি রামপুর হাউন্ডের সন্ধান করছে। অভির পাজরের দুখানা হাড় ভেঙেছিল, দুমাস প্লাস্টারে থাকার পর জোড়া লেগেছে। কান্তিবাবু কাল এসেছিলেন, বললেন যে কীটখোর গাছপালা সব বিদায় করে দেওয়ার কথা ভাবছেন, বরং সাধারণ শাকসবজি নিয়ে একটু গবেষণা করলে ভালো হয়, ঝিঙে উচ্ছে পটল এইসব আর কি। যদি বলো তোমায় কিছু গাছ দিতে পারি, তুমি আমার এত উপকার করলে, এই ধরো একটা নেপেন্থিস, তোমার ঘরের পোকাগুলোকে অন্তত। আমি বাধা দিয়ে বললাম, না না ওসব আপনি ফেলে দিতে চান তো ফেলে দিন, পোকা ধরার জন্য আমার গাছের দরকার নেই। কিং কোম্পানির ক্যালেন্ডারের পিছন থেকে শব্দ এল, ঠিক ঠিক ঠিক।
বন্ধুরা একটা চমৎকার একটি গল্প এতক্ষণ শুনলাম, যেটা পড়ে শোনাচ্ছিল সেতু, আর লিখেছেন সত্যজিৎ রায়। গল্পটির নাম হচ্ছে সেপ্টোপাসের খিদে। আর এখন শুরু হয়ে যাবে, অর্থাৎ এখন না, একটু পরেই শুরু হয়ে যাবে রাত ১২টার খবর, তারপর শুরু হবে কুয়াশার মূল গল্প। তার আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেল বন্ধ কানেকশন ১৯ টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেলে, আর তার সাথে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে ডায়াল করতে হবে *222*2#, আরো জানতে ভিজিট করবেন facebook.com/airtelbaje। শারমিন আছি আপনার সঙ্গে এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। চলে যাচ্ছি রাত ১২টার খবর শুনতে, তারপর ফিরব।
Airtel presents Kuasha. Airtel presents Kuasha.
শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্স এর দ্বিতীয় ঘন্টা, অর্থাৎ এখন শুনবো আমরা কুয়াশার মূল কাহিনী। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেলের বন্ধ কানেকশন ১৯ টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড কল রেট, আর তার সাথে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে ডায়াল করতে হবে আপনাকে *222*2#, আরো জানতে ভিজিট করবেন facebook.com/airtelbaje। আজকের কাহিনীর নামটা আজকে শুরু দিয়ে বলে দিই, আজকের কাহিনীর নাম হচ্ছে মায়া কটেজ। লিখেছেন মশিউর রহমান শান্ত, আর বাদ বাকি ইনফরমেশন সব আমরা এটা শেষ হয়ে গেলে, মানে অনুষ্ঠানের শেষে একেবারে জানিয়ে দিচ্ছি সবাইকে। আর আমাকে এই মুহূর্তে যারা সঙ্গে আছেন, লিখতে চাইছেন, তারা শুনতে শুনতে লিখতে পারেন যেকোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আর যে শারমিন রয়েছে আপনার সঙ্গে এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2 প্রথম পর্ব। এখন শুনব ছোট্ট একটা বিরতি নিয়ে, তারপর আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। খলিল সাহেব কলেজের অধ্যাপক, না নাম করা কোনো কলেজ না, একটি বেসরকারি কলেজে বাংলা পড়ান। বাংলা পড়ানোর পেছনে প্রধান কারণ খলিল সাহেব সাহিত্যপ্রেমিক। তবে খাঁটি সাহিত্যপ্রেমিক বলতে যেমন বোঝায় ঠিক তেমন আবার নয়। এই যেমন ওনার চুল বড় নয়, কাঁধে চটের ব্যাগ কিংবা কবিদের মতো পাঞ্জাবি কিংবা ফতুয়া গায়ে দিয়ে ঘোরেন না, তবে অন্তর থেকে একজন কবির মতো রোম্যান্টিক আর অনেক বেশি পড়ুয়া একজন মানুষ। বইকে এত বেশি ভালোবেসেছেন যে অন্য কিছু ভালোবাসার সময় হয়ে ওঠেনি। আর এই রোম্যান্টিক মানেই যে শুধু মানুষের সাথে রোম্যান্স করবেন তা তো নয়, উনি প্রকৃতি প্রেমিক, সময় পেলে এদিক সেদিকে ঘুরে বেড়ান। একা মানুষ তাই আনন্দের সাথে জীবন পার করছেন, কোনো বাধা নেই কোনো ঝুটঝামেলা। তবে মাঝে মাঝে বন্ধু আশুতোষ আসলে গল্প করতে খুব ভালো লাগে তার, দাবা খেলতে খেলতে মাঝে মাঝে খেলা অনেক বেশি জমে ওঠে, আবার মাঝে মাঝে কোনোভাবেই খেলা জমানো যায় না। ঠিক যেমন আজকে অনেক চেষ্টা করেও খেলায় খলিল সাহেব কিংবা তার বন্ধু আশুতোষ খেলায় মন দিতে পারলেন না। ও একটা কথা তো বলাই হয়নি, খলিল সাহেব বাংলার অধ্যাপক হলেও আশুতোষ মানে ওনার বন্ধু কিন্তু বাংলার অধ্যাপক না। আশুতোষ পড়ান হিসাব বিজ্ঞান, তাই হয়তো উনি হিসেবে একটু বেশি পটু, তবে দুজনে একই কলেজে আছে। খলিল সাহেব যেমন বিয়ে করেননি, আশুতোষ ঠিক তার ব্যতিক্রম। তবে ঘর সংসারের মাঝেও বন্ধুর সাথে জমিয়ে আড্ডা দিতে ভুল হয় না তার। তবে আজ দাবা খেলায় যেহেতু মন বসছে না, তাই বাইরে হাঁটতে যাওয়ার অফারটা করলেন খলিল সাহেবকে।
নাহ, একদম খেলা জমছে না,
বুড়ো বয়সে কোনো খেলায় জমে না রে আশুতোষ।
আশি পার করে ফেলেছিস নাকি, এমন ভাবে কথা বলছিস যেন এক পা কোমরে পড়ে গেছে।
এই বছর 48 হবে, কম তো না।
কম না এটা সত্যি, কিন্তু এতটাও বেশি না যে এভাবে বলতে হবে। আমি তো এখনো নিজেকে একদম 36 বছরের যুবক মনে করি।
তা অবশ্য বেশ ভালো বলেছিস।
ভালো বলি আর খারাপ বলি, মানসিকভাবে যুবক থাকাটাই হচ্ছে বড় কথা, বুঝেছিস? আচ্ছা যাই হোক, আজ আর খেলবো না রে, চল বের হই। বাইরের আলো বাতাস একটু গায়ে লাগা, কলেজ থেকে ফিরে এমন গুহার মধ্যে বসে থাকলে চলবে?
বিকেল গড়িয়ে সন্ধ্যা, এখন কোথায় যাব?
কোথায় যাব মানে, যাওয়ার জায়গার অভাব আছে? চল শাহবাগে যাই, তরুণ আর বৃদ্ধ সবার জায়গা তো একটাই।
তা অবশ্য ভালো বলেছিস, আমিও নতুন কিছু বই কিনে নিয়ে আসব। নতুন কিছু তো পড়া হচ্ছে না অনেকদিন,
পড়ে আর পড়িয়েই তো জীবন পার করলি। আচ্ছা যাই হোক, আচ্ছা সেদিনই না বই কিনলি, তরুণ কোন লেখকের, কেমন লাগলো? আর তুই পারিস, এত টাকা বই কিনে আমি হলে বাবা পারতাম না।
তরুণ লেখকের বই কিনবো আমি, কি বলছিস? আর বই কিনতে কত টাকাই বা লাগে?
আরে হ্যাঁ কিনেছিলি তো, আমাকে যে বললি যে এই সময় নাকি ওনার বই অনেক মানুষ পড়ছে।
ও আচ্ছা আচ্ছা, রবিশঙ্করের কথা বলছিস? লোকটার হাত আছে বটে, লেখা পড়ে বুঝলাম বেটার দম আছে। কবরের মধ্যে যাওয়ার পর কি হবে সেটা কল্পনা করে একটা আস্ত বই পর্যন্ত লিখে ফেলেছে।
তোর ভূত প্রীতি আর গেল না রে। যাই হোক চল বের হই।
চল।
শাহবাগ থেকে এক গাদা বই নিয়ে ফিরলেন খলিল সাহেব। উনি এমন একজন মানুষ যিনি বই না পড়লে একদিনও ঠিক থাকতে পারেন না। অতি প্রাকৃত, থ্রিলার কিংবা জীবনমুখী কোনো না কোনো বই উনাকে পড়তেই হবে। সব বই যে তিনি কিনে পড়েন তেমন কিন্তু না, ওনার অনেক ছাত্র ওনাকে বই উপহার দিয়ে যান। ওনার বেশিরভাগ ছাত্রই জানে যে উনি শুধু বই না, ওনার পছন্দের একটি বিষয় হচ্ছে অতি প্রাকৃত বিষয়গুলো। তাই কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখলেই স্যারকে চিঠি লিখতে ভুল করে না কোনো ছাত্র। এই অত্যাধুনিক যুগে ওনাকে চিঠি লিখতে হয় কারণ উনি ইমেল চেক করতে জানেন না, এমনকি ওনার কোনো ইমেল অ্যাড্রেসও নেই। কলেজ কিংবা বাসার ঠিকানায় তাই প্রায় চিঠি আসে। তাই আজ কলেজে ঢুকেই জানতে পারলেন ওনার নতুন চিঠি এসেছে। চিঠি লিখেছে তার পুরনো ছাত্র সুদীপ দে। তবে চিঠি পড়বার আগেই ওনার সহকর্মী আশুতোষ এসে হাজির। এসেই বললেন,
কি এটা আবারও চিঠি? দাঁড়া দে দেখি পড়ি।
ওই একই জিনিস, আমার ছাত্ররা এখনো উদ্ভট কিছু দেখলে আমাকে লিখে পাঠায়। অদ্ভুত একটা ব্যাপার, ওরা কখনো আমাকে ভুলে যায় না।
হয়েছে হয়েছে, আমাকে আর শোনাতে হবে না। তবে একটা ব্যাপার খেয়াল করলাম, হিসাব বিজ্ঞানের ছাত্ররা খুব স্বার্থপর হয় রে।
কেন, তোকে আবার কি করলো?
না আমাকে কিছু করেনি, তবে দেখ এত মানুষ মানে এত ছাত্ররা তোকে চিঠি দেয়, কিন্তু আমার ডিপার্টমেন্টে আজ পর্যন্ত কোন ছাত্র পাস করে একবারও আসলো না দেখা করতে। মানুষ তো খোঁজ খবর নিতেও আসে নাকি?
আরে দূর, সব ছাত্র কি আর মনের মতো হয়?
দাঁড়া দেখি তো চিঠিটা খুলে দেখি। শ্রদ্ধেয় স্যার, প্রথমেই আমার সালাম নিবেন। আমি জানি আমাদের দোয়ায় আপনি অনেক ভালো আছেন, আমিও আপনার দোয়ায় ভালো আছি। আপনাকে বিশেষ কারণে চিঠি লিখতে হল। তোর স্টুডেন্ট দেখি পুরাই শেখেলে, এই যুগে কেউ এমন ভাবে চিঠি দেয় নাকি রে?
আরে বাবা, অর্ধেক পড়ে থেমে গেলি কেন? পুরোটা পড় দেখি বিষয়টা কি।
আরে বা পড়ছি, দাঁড়া। স্যার, আমি আজ পর্যন্ত যা কিছু অদ্ভুত দেখেছি আপনাকে জানিয়েছি। আমি জানি আপনি ডিটেকটিভ নন, তবুও কেন জানি আপনাকে জানাতে আমার ভালো লাগে। আজ আপনাকে এমন একটা জায়গার কথাই আমি লিখব, আমি জানি না আসলে জায়গাটি অদ্ভুত কিনা, কিন্তু আমার কাছে পুরো ব্যাপারটি অদ্ভুত মনে হয়েছে। আপনি নিশ্চয়ই রংপুরের কাউনিয়ার কথা শুনেছেন, সেই জায়গা থেকে একটু দূরেই।
থাক, তোর আর পড়তে হবে না, আমার ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসটা নিয়ে আসি।
আরে রাখ না, পুরোটা না পড়লে মজা পাবো না তো।
তাহলে তুই পড়, আমি যাচ্ছি ক্লাস নিতে।
আচ্ছা ঠিক আছে, যা, চিঠি আমার কাছে থাকুক, ক্লাস শেষ করে ফেরার পথে নিস।
তাহলে তোর কাছেই রাখ, আমি আসছি।
ক্লাস শেষে চিঠি নেওয়া হলেও বাসায় ঢুকে সেটা পড়তে ভুলে গেলেন খলিল সাহেব। আর মনে থাকবেই বা কি করে, বাসায় ঢুকে বিমল মিত্রের বই কড়ি দিয়ে কিনলাম নিয়ে বসে পড়লেন। বই পড়া শেষ করে যখন উঠবেন তখনই নামল ঝুম বৃষ্টি। বৃষ্টির দিনে খলিল সাহেবের অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। মাঝে মাঝে তো রবীন্দ্রনাথ স্বয়ং এসে খলিল সাহেবের ঘাড়ে চেপে বসেন, আর তখন রবীন্দ্রনাথের গানে ডুবে থাকতে তার সবচেয়ে বেশি ভালো লাগে। আজও তার ব্যতিক্রম হল না, তার যে ছোট সিডি প্লেয়ারটা ওখানে রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে নিজের জন্য চা বানাতে গেলেন রান্নাঘরে।
কে?
আরে আমি, দরজা খোল।
কে? আশুতোষ।
আরে বাবা হ্যাঁ,
তাড়াতাড়ি দরজা খুলতো।
দাঁড়া দাঁড়া, খুলছি।
আচ্ছা, দরজা খুলতে এত সময় লাগে, সমস্যা কি রে বাবা তোর?
এত রাত্রে তুই আসবি তা কি আমি জানি?
কেন, জানলে কি গান শুনতি না নাকি?
না, জানলে চুলোয় চায়ের পানি আরো একটু বেশি বসাতাম। কিন্তু তুই এত রাতে কেন, কোনো সমস্যা নাকি?
সংসার তো করিস নি জীবনে, সমস্যা বুঝবি কি রে তুই?
এই বয়সে বৈরাগ্য ধরেছে নাকি তোকে?
আরে সেটা হলেও তো ভালো হতো, এই বয়সে ঝগড়া করতে কার ভালো লাগে?
তা ঝগড়া না করলেই তো পারিস।
আরে আমি কি আর করতে চাই নাকি, যা করবার তা তো তোর বৌদি করে।
আজ প্রথম বৌদি বললি।
যাই হোক, ওই বদ মহিলার কথা বাদ দে, মনে হলেই আমার শরীর জ্বলে ওঠে। চায়ের পানি দিয়েছিস? আজ রাত চা খেয়েই পার করে দেবো।
কেন, তুই রাতের খাবার খাসনি?
আরে এই ঝগড়ার মধ্যে কি করে খাবো?
দাঁড়া দাঁড়া, ফ্রিজে খাবার আছে, গরম করে দিচ্ছি।
আচ্ছা, এই বৃষ্টি বাদলার দিনে একটা মজা আছে, খেয়াল করে দেখেছিস?
কি মজা?
কেমন যেন একটা আনন্দময় আলস্য কাজ করে।
কি রে, এমন সাহিত্যিকদের মতো কথা বলছিস? আলস্য আবার কি জিনিস রে বেটা?
কেন, বাংলা পড়িয়ে ওই যে শব্দের ভান্ডার কি তোরা কিনে নিয়েছিস নাকি? হ্যাঁ, যে আমরা কিছুই বলতে পারবো না।
না না, তা হবে কেন? যাই হোক, চা খেয়ে নে।
চা খেতে খেতে চল দাবা খেলি, খেলা শেষ করে খাবার খাবো।
হুম, তা অবশ্য করা যায়। আচ্ছা, তোর বাচ্চাদের খবর কি? তোদের ঝগড়া দেখে বিরক্ত হয় না?
বিরক্ত হবার সময় কোথায়, সারাদিন ফেসবুক চালিয়েই তো শেষ, অন্য কিছু করার সময় থাকলে তো?
এই যুগের ছেলে মেয়ে বলে কথা।
যাই হোক, খেলা শুরু কর, ঘর সংসার নিয়ে আলাপ করে সময় নষ্ট করার কোনো মানে হয় না।
হুম, চল শুরু করি।
রাত বাড়ার সাথে সাথে বৃষ্টিও বেড়ে গেল, শুধু বৃষ্টি না, একেবারে আকাশ ভাঙা বৃষ্টি, যা অল্প একটু দেখলেই বোঝা যায় যে আজ সারা রাত এই বৃষ্টি থামার নাম নেবে না। তবে এই বৃষ্টি বাদলের রাতেও প্রায় অনেক রাত পর্যন্ত দাবা খেলেই কাটালেন খলিশায়। বন্ধু আশুতোষ আসাতেও মন্দ লাগছে না, মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত গল্প করারও দরকার আছে। তবে খলিল সাহেব ঘুমোতে যাওয়ার আগেই চিঠির কথা তুললেন আশুতোষ। আশুতোষের দশটি মন্দ স্বভাবের মধ্যে একটি মন্দ স্বভাব হচ্ছে, কখন কোন বিষয়ে কি বলা উচিত সেটা বুঝতে পারে না, হয়তো বুঝে কিন্তু বুঝেও কখনো মানে না। ঘুমোতে যাবার সময় লাফিয়ে উঠে খলিল সাহেবের দিকে তাকিয়ে আশুতোষ বললেন,
তুই কি তাহলে যাচ্ছিস?
কোথায়?
কোথায় মানে, তুই কি তোর স্টুডেন্টের চিঠি পড়িসনি?
ও আচ্ছা, না আমি বাসায় এসে বই পড়তে শুরু করেছিলাম, তাই মাথাতেই ছিল না। দাঁড়া, কাল সকালে পড়ব।
আরে না, সকালে না, এক্ষুনি পড়।
এক্ষুনি পড়তে হবে কেন? রাতে পড়লে যা, দিনে পড়লেও তো তাই।
আরে খুবই ইন্টারেস্টিং চিঠি, তুই পড় প্লিজ।
তুই না, আসলেই অদ্ভুত প্রজাতির মানুষ।
মানুষ বলেছিস, এতেই আমি খুশি।
কেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি?
সন্দেহ থাকুক বা না থাকুক, প্লিজ চিঠিটা পড়।
খলিল সাহেব রাতের বেলা তার স্টুডেন্টের চিঠি বের করলেন। তিনি এটাই বুঝতে পারলেন না, রাতের বেলায় চিঠি পড়লে কি এমন জানবেন। মাঝে মাঝে আশুতোষের ছেলে মানুষই দেখলে খুব বিরক্ত লাগে। এই লোকটির আচরণ দেখে কেউ কি বলবে যে এর একটি কলেজ পড়ুয়া ছেলে আছে। যাই হোক, সেই দীর্ঘ চিঠি তিনি এক বসায় পড়ে শেষ করলেন। শেষ করার পরপরই আশুতোষের দিকে তাকিয়ে কপালটি একটু কুঁচকে বললেন,
আসলে ইন্টারেস্টিং।
আমি ভেবেছিলাম তুই বুঝি বাসায় ঢুকেই পড়েছিস।
না রে, তখন পড়া হয়নি।
বেশ রহস্যের গন্ধ আছে এই চিঠিটাতে, তাই না?
রহস্য কিনা জানি না, তবে ব্যাপারটা ইন্টারেস্টিং। আচ্ছা শোন, মরা মানুষের সাথে বসবাস করা কি আসলেই পসিবল?
আচ্ছা, মিরপুরে নাকি দুইটা মেয়ে তাদের মৃত মায়ের সাথে বসবাস করত, এটুকুই শুনেছিলাম। আমার এই ব্যাপারে বাবা কোনোই আইডিয়া নাই।
আচ্ছা, তোর কি মনে হয় ওই জায়গায় গিয়ে দেখে আসা উচিত?
অবশ্যই উচিত, কিন্তু মায়ার ব্যাপারটা কি সেটাই তো বুঝলাম না।
কোন ব্যাপারটা?
চিঠিটা ভালো করে পড়ে দেখ, আবার শেষের দিকটায় পড়।
শ্রদ্ধেয় স্যার, আমি জানি না আপনি সত্যি সত্যি সেই বাড়ি দেখতে আসবেন কিনা, কিন্তু মজার হলেও সত্যি, এই বাড়িতে একবার যারা পা রেখেছে তারা আর কখনো ফিরে আসেনি। মায়ার টানেই সেই এলাকাতেই বসবাস শুরু করেছে। তবে সেটা কিসের মায়া সেটা এখন পর্যন্ত কেউ বলতে পারেনি। যদিও সোনা কথায় বিশ্বাস করা ঠিক না, তবুও আপনি যদি সেখানে যান অবশ্যই নিজের নিরাপত্তার কথা মাথায় রাখবেন। আমি ভীতু বলে সেখানে যাওয়ার সাহস অর্জন করতে পারিনি, আশা করি আপনি পারবেন।
এটার কথাই বলছিলাম, দেখিস আবার আটকে যাস না যেন।
আরে ধুর, এমন কিছু হয় নাকি। যাই হোক, কলেজ থেকে ছুটি নিয়ে দেখে আসি ঘটনা কি।
তোর তো মজার লাইফ, দেখে আয়। আমার ঘর সংসার আছে, ঝগড়া হলেও একই জায়গায় ফিরে যেতেই হবে।
আচ্ছা তোর কি মনে হয় মৃত্যুর পর কি হয়? মানুষের আত্মাগুলো কি চারপাশেই ঘুরতে থাকে?
আমার কি মনে হয় সেটা শুনলে তুই খেপে যাবি, যদি বলিস খেপবি না তাহলে বলতে পারি।
আহারে কি ফরমালিটি, বউয়ের সাথে ঝগড়ার সময় কি এমন ফরমালিটি মেইনটেইন করিস?
ফরমালিটি না রে, আমার মনে হয় মৃত্যুর পর কিছুই থাকবে না।
মানে?
মানে এই যে আমরা এত স্বর্গ নরক নিয়ে লাফালাফি করি, মরে যাওয়ার পর দেখা যাবে এমনই ছালাও নেই।
মানে বলতে চাচ্ছিস মৃত্যুর পর দেখা যাবে পুরো ব্যাপারটাই বোগাস? তাহলে তো বন্ধু পাপ পুণ্য জিনিসটাও বোগাস হয়ে যাবে।
তো
তাহলে ভালো মন্দ জিনিসটাও বোগাস? ধর কেউ কাউকে মারলেও সেটা মন্দ হবে না বা পাপ হবে না, আবার কোনো ভালো কাজেরও মূল্য থাকবে না, তখন ব্যাপারটা কি দাঁড়াবে?
আর যাই হোক, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, আমি বললে যে এটা সত্যি তা তো না। আর তাছাড়া সত্যি মিথ্যা কে বা বলতে পারে বল, এখন পর্যন্ত কেউ তো আর মৃত্যুর পর ফিরে আসেনি যে সত্যি জানা যাবে।
আচ্ছা যাই হোক, ও প্রসঙ্গ বাদ দে, আমি কিন্তু চিঠির ঠিকানা অনুযায়ী যাচ্ছি, অনেকদিন ঘোরাঘুরি হচ্ছে না, দেখে আসা দরকার।
কি যেন জায়গাটার নাম, কাউনিয়ানা?
হ্যাঁ সেরকমই লেখা, তবে ওই বাড়িটি অনেক ভিতরে, চিঠির নিচে ঠিকানা দেওয়া আছে, মনে হয় না খুঁজে পেতে কষ্ট হবে, কিভাবে যেতে হবে সেটাও দেওয়া আছে।
যাই হোক কি হয় না হয় আমাকে জানাস।
চিঠিতে অদ্ভুত এক বাড়ির খবর দেয়া হয়েছে, এমন একটি বাড়ি যেখানে গেলে নাকি সেই বাড়ির মায়ায় পড়ে যেতে হয়, চাইলেও নাকি ফিরে আসা যায় না। বাংলাদেশের কোথাও এমন বাড়ি আছে তা খলিল সাহেবের কল্পনাতেও ছিল না। তবে কল্পনাতে থাকুক কিংবা না থাকুক, বাস্তবে যেহেতু এটার একটা ঠিকানা পাওয়া গেছে তো দেখে আসাটা অবশ্যই দরকার। তবে দেখে আসার ব্যাপারে অদ্ভুত একটা সাহায্য পাওয়া যাবে তা খলিল সাহেবের মাথায় ছিল না। তার ছাত্রের পরিচিত এক কেয়ারটেকারের নাম্বার নিচে দেয়া ছিল, যদি খলিল সাহেব কখনো ওখানে যায় তাহলে ওই কেয়ারটেকার নাকি অনেক সাহায্য করবে। খলিল সাহেব ওই নাম্বারে অনেকবার কল করেও কাউকে না পেয়ে একদিন নিজেই ট্রেনে করে রওনা দিল। কমলাপুর থেকে ট্রেনে উঠলেন সকাল 12:30, সেই ট্রেন গন্তব্যে পৌঁছালো রাত 1টায়। তবে উনি ট্রেন থেকে নেমে দেশে হারা হয়ে গেলেন। একজনকে ঠিকানা জিজ্ঞেস করার পর জানতে পারলেন এমন বাড়ি সত্যি আছে কিনা সেটা কেউ জানে না, আর যে ঠিকানা দেয়া হয়েছে সেটা সদর থেকে বহু দূর, একদম অজপাড়া গায়েই বলা যায়। উনি একবার ভাবলেন সারা রাত স্টেশনে পার করে দেবেন, কিন্তু তারপরেই ভাবলেন যা হবার হবে, রাতেই পৌঁছাবেন সেখানে। তারপর অনেকটা পথ চলে আসলেন একটি অটোতে করে। তবে অজপাড়া গায়ে যখন ঢুকলেন তখন পুরো দুনিয়া অন্ধকার, আর এই অন্ধকার রাস্তা হয়তো কষ্টকর না বিপজ্জনকও বটে।
হাঁটতে খুব কষ্ট হচ্ছে তাই না?
কে কে?
ভয় পাবেন না দাদা, অন্ধকারের রাস্তায় ভয় পেলে আর কিছু পাওয়ার আশা থাকে না।
ভয় পাচ্ছি না, এত ভয় ডর আমার নেই, রাস্তা চিনতে পারছিলাম না।
এই গভীর রাতে রাস্তা না চেনাই স্বাভাবিক, মনে করেন আপনাকে রাস্তা চিনাই দিতেই আমাকে পাঠানো হয়েছে।
মানে কে পাঠিয়েছে আপনাকে?
ডান দিকে।
ডান দিকে মানে?
মানে ডান পাশে চলুন, রাস্তার ডান পাশে।
বলছেন না কেন, কে পাঠিয়েছে আপনাকে?
কে পাঠিয়েছে সেটা কি বড় বিষয় দাদা, কেন পাঠিয়েছে সেটাই হচ্ছে বিষয়। আপনি মায়াকোটে যাবেন তাই তো?
হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানেন?
আপনি আমাদের অতিথি, আমি ওখানেই থাকি।
হ্যাঁ কিন্তু আমি তো কাউকে খবর দিইনি, এমনকি কাউকে চিনিও না।
চিনেন না, চিনবেন। যাই হোক, আমরা চলে এসেছি, অল্প একটু রাস্তা, ওখানে আপনার খাতির যত্নের কোনো অভাব হবে না।
শুনলাম ওই বাড়িতে ঢুকলে নাকি মায়ায় পড়ে যেতে হয়, এটা কি সত্যি?
লোক মুখে তো কত কথাই শুনি, সবকিছু কি সত্যি? ওই যে বড় বাড়ি দেখতে পাচ্ছেন, এটাই সেই কটেজ।
এভাবে কাঁদছে কে? কান্নার শব্দ আসছে কোথা থেকে?
ও কিছু না, কেউ কাঁদছে না, কুকুর ডাকতেছে, রাত অনেক বেশি, এই সময় পশু পাখি কান্নাকাটি করতেই পারে।
ও আচ্ছা, ভালো কথা। এই বাসায় কে কে আছে?
আগে যারা ছিলেন তারাই, বড় সাহেব, তার মেয়ে, আর এই তো আমি।
কিন্তু বাসা তো বিশাল দেখা যাচ্ছে।
কেন, বিশাল বাসায় কি অল্প মানুষ থাকতে পারে না?
আচ্ছা, আপনি কি কান্নার শব্দ পাচ্ছেন?
বললাম তো কুকুর কাঁদতেছে, চলে এসেছি, ভিতরে চলে।
বাংলার অধ্যাপক, একটি কলেজে পড়েন এবং তার এক বন্ধু আশুতোষ, যিনি হিসাব বিজ্ঞান পড়েন, তাদের খুব বন্ধুত্ব দুজনের। এবং খলিল সাহেব মানুষটি অবিবাহিত, অর্থাৎ তিনি তার বই কিনে তার জীবন কাটাচ্ছেন বউয়ের বদলে। আর এবং তার একটা অদ্ভুত স্বভাব আছে, তিনি খুবই অতি প্রাকৃত ব্যাপারে বা অদ্ভুত কিছু বিষয়, রহস্যের ব্যাপারে তার অত্যন্ত আগ্রহ, সেই বিষয়ের বইও তিনি সবসময় পড়ে থাকেন। এবং তার ছাত্ররা তার তার যে এই রহস্যের প্রতি দুর্বলতা এবং এই তার এই বিশেষ হবিটার কথা জানেন বলে তাকে বিভিন্ন সময় বিভিন্ন নানা রকমের অদ্ভুত যত ঘটনা ঘটে বা রহস্যজনক ঘটনা আছে সেগুলো জানিয়ে তাকে চিঠি লিখে। এবং একসময় দেখা গেল একদিন তার কলেজে আবার একটি চিঠি এসেছে এবং ছাত্র তাকে রংপুরের কাউনিয়া নামে একটি জায়গায় অদ্ভুত একটি বাড়ি আছে বলে খবর দিয়ে তাকে চিঠি লিখেছে এবং জানিয়েছেন যে সেই বাড়িতে অদ্ভুত এক মায়ার ব্যাপার আছে, যেখানে গেলে কেউ না কেউ ফিরে যেতে চায় না। তো অবশেষে খলিল সাহেব একাই চলে গেলেন কাউনিয়ার সেই রংপুরের কাউনিয়ার সেই অদ্ভুত বাড়িতে। এবং শুরুর থেকেই যাওয়ার পর থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটল, অর্থাৎ তিনি যখন পৌঁছলেন সেখানে কাউকে তিনি দেখতে পেলেন এবং হঠাৎ করে হুট করে একটি লোক চলে আসলো, যে লোকটি হঠাৎ করে বললেন যে তাকে নিতে এসেছেন এবং তিনি খুব অবাক হলেন, তিনি কাউকে জানাননি যে তিনি এখানে আসছেন। এবং আরো অদ্ভুত বিষয় হচ্ছে, তিনি যখন নেমেছিলেন স্টেশনে, যাকে তিনি বাড়ির ঠিকানার কথা জিজ্ঞেস করলেন, কেউ সেই বাড়িটির নামও বলতে পারলেন এবং ঠিকানাও কেউ বলতে পারলেন না। এবং অবশেষে পৌঁছলেন সেই বাড়ির সামনে সেই লোকটির সাহায্যে, যে লোকটি তাকে নিতে এসেছিল, এবং সেই লোকটি জানালো যে সেই থাকেন ওই বাড়িতে এবং তার সঙ্গে আছেন তার মনিব এবং তার মনিবের মেয়ে। এরপরে কি হবে, এরপরে কি আছে, এক্ষুনি আমরা জানবো এর পরের পর্বে। তারপরে সরাসরি চলে যাব রাত একটার বিরতিতে, তারপরে আবারও ফিরছি। সঙ্গেই থাকবেন আর আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার আপনি আছেন এত প্রেজেন্স কুয়াশায়, আর সাথে আছি আমি শর্মিন। খলিল সাহেব ভেতরে গিয়ে খুব অবাক হলেন, যেমনটি ভেবে এসেছেন এখানে ঠিক তার উল্টোটা। বিশাল একটি বাড়ি, বাড়ির মধ্যে অনেকটা জমিদারের মতোই বসবাস করেন এই বাড়ির মালিক চন্দন চৌধুরী, তার সাথে তার মেয়ে চিত্রা। এই রাতের বেলাতেও বিশাল খাবারের আয়োজন করে রেখেছেন খলিল সাহেবের জন্য। খলিল সাহেব একটা জিনিস কিছুতেই বুঝতে পারলেন না, উনি আসবেন এই খবর ওনারা জানলেন কি করে? তবে এসে খুব একটা খারাপ লাগছে না তার কাছে। আর খারাপ লাগবেই বা কেন, এত রাতেও এখানে এত সুন্দর আয়োজন যদি থাকে তাহলে তো খারাপ লাগার প্রশ্নই আসে না। তবে বাড়ি দেখে অনেকটাই অবাক হয়েছেন খলিল সাহেব, এত বড় বিশাল বাড়ি আর মানুষ মাত্র তিনজন, ব্যাপারটি আসলেই মেনে নেওয়া যায় না। তার উপরে আবার বাড়ির প্রতিটি রুমে আলো জ্বলছে। বাড়িতে ঢুকিয়ে ওপরে উঠতে না উঠতেই খলিল সাহেবের সামনে এসে হাজির চন্দন চৌধুরী। খলিল সাহেবকে দেখিয়ে বললেন,
আসতে কোনো কষ্ট হয়নি তো?
না না, কষ্ট হয়নি। তবে একটা ব্যাপার বুঝতে পারছি না, আপনারা জানেন কি করে যে আমি আসব?
আপনার ছাত্র আমাদের এখানেও একটা চিঠি পাঠিয়েছে, তাই জেনেছি। যাই হোক, সেসব কথা বাদ থাকুক, আপনার ভূত প্রেত নিয়ে দেখি বেশ ভালোই আগ্রহ।
ঠিক আগ্রহ বলতে যা বোঝায় তা না, তবে হ্যাঁ, আমার এইসব নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে।
তাহলে আপনার আগ্রহ মেটানোর জন্য অনেক কিছুই এখানে অপেক্ষা করছে।
মানে?
মানে কিছু না, আপনাকে হরিপদ রুম দেখিয়ে দেবে, আপনি ওখানে থাকুন, মনে হয় না ঘুমাতে পারবেন। যদি ঘুম না আসে তাহলে চলে আসবেন, গল্প করা যাবে।
ঘুম নিয়ে আমার কোনো সমস্যা নেই।
বাহ, তাহলে আজকে দিন বরং গল্প করেই কাটান, কে জানে এরকম দিন হয়তো আর কখনো আসবে না।
খলিল সাহেব বিশাল বাড়ি দেখে যেমন চমক খেয়েছেন, তার চাইতেও বেশি চমক খেলেন এই বাড়ির মানুষগুলো দেখে। প্রত্যেকের চেহারার মধ্যে কেমন যেন একটা ফ্যাকাশে ভাব, রক্তহীন চোখ এবং চামড়া যেমন থাকে ঠিক তেমন। হরিপদ তাকে একটি রুম দেখিয়ে দিলেন এবং খলিল সাহেব আশ্চর্য হয়ে দেখলেন সবকিছু ঠিকঠাক, তারপরেও কোথাও কিছু একটা রয়েছে যা অনেক বেশি অস্বাভাবিক। কিন্তু কি সেই অস্বাভাবিক বিষয় সেটাই বুঝতে পারছেন না তিনি। চন্দন চৌধুরীর সাথে দেখা হলেও তার মেয়ে চিত্রার সাথে দেখা হল না খলিল সাহেবের। হয়তো এত রাতে ঘরে ঘুমোচ্ছে তাই আর বের হয়নি। তবে একটা ব্যাপার খুব আশ্চর্য লাগলো তার কাছে, আর সেটা হচ্ছে পুরো বাড়িতেই কেমন যেন একটা মৃত মৃত গন্ধ আছে। ব্যাপারটা ঠিক বুঝিয়ে বলার মতো না। কিছুক্ষণ রুমের মধ্যে থেকে বের হয়ে আবার চন্দন চৌধুরীর সামনে গেলেন খলিল সাহেব। উনি যেখানে বসেছিলেন সেখানে আছেন। কি অদ্ভুত বিষয়, রাত বাজে তিনটা, এখনো এই ভদ্রলোক ঘুমোচ্ছেন না। নাকি বাসায় খলিল সাহেব মেহমান হয়ে এসেছেন তাই তিনি ঘুমোচ্ছেন না, কে জানে। খলিল সাহেব আবার চন্দন চৌধুরীর সামনে গেলেন এবং অবাক হয়ে লক্ষ্য করলেন এই লোকের চোখের মধ্যে কোনো প্রাণ নেই। মৃত মানুষের চোখ যেমন শূন্য হয়, চন্দন চৌধুরীর চোখও ঠিক সেরকম।
কি ঘুম পাচ্ছে না?
না, তবে একটু অন্যরকম লাগছে, কোথাও কিছু একটা অস্বাভাবিক লাগছে যেটা আমি ধরতে পারছি না।
যেহেতু ধরতে পারছেন না সেহেতু ধরে নিন সবকিছুই স্বাভাবিক।
তবে স্বাভাবিকের মাঝেই তো অস্বাভাবিক ঘটনা থাকে, তাই না? আপনারা এত বড় বাড়িতে মাত্র তিনজন মানুষ, এটাও কি অস্বাভাবিক না?
সেই হিসেব করলে তো সবকিছুই অস্বাভাবিক। আপনি আমার বাসায় বসে আমার সাথে গল্প করছেন, এটাও তো অস্বাভাবিক।
আচ্ছা, আপনারা এখানে আছেন কত বছর হলো?
অনেক। এ বাড়ি আমার দাদা বানিয়েছেন, তখন পরিবার ছিল বিশাল, ঠাকুরমা পিসি বড় কাকা সব মিলিয়ে অনেক মানুষ থাকত। আস্তে আস্তে সবকিছু কেমন যেন হয়ে গেল। দাদার বাড়ি ঠিকই রইল, কিন্তু বাড়ির মানুষগুলো হারিয়ে গেল।
ঠিক বুঝলাম না, হারিয়ে গেল মানে?
এই যে পরিবার ভেঙে ছোট হয়ে যাওয়া।
আচ্ছা, আপনার স্ত্রী কোথায়?
অনেক আগেই মারা গেছে।
ওখানে কে? কেউ একজন হেঁটে গেল মনে হয়।
চোখের ভুল, এ বাড়িতে আমরা তিনজন ছাড়া আর কেউই থাকি না, সবই চোখের ভুল।
কিন্তু আমি স্পষ্ট দেখলাম কেউ একজন ওদিকটায়।
আহা, বললাম তো চোখের ভুল। আপনার খবর বলুন।
আমার আর কি খবর, চলছে জীবন। একটি কলেজে বাংলা পড়াই, যেহেতু বিয়ে করিনি তাই বলা যায় একদমই নির্ভেজাল জীবন।
হরিপদ!
জি বাবু।
চিত্রা কি ঘুম?
জি বাবু।
থাক, তাহলে ডাক দিতে হবে না। খলিল সাহেব, চিত্রা আমার মেয়ে।
হ্যাঁ, আসার পথে
একটু একটু শুনেছি।
আমার একটাই সন্তান, মা মারা গেছে সেই ছোটবেলায়। যেহেতু আমার আর কেউ নেই, তাই এই মেয়ে আমার সব।
এটাই তো হওয়া স্বাভাবিক।
কিন্তু মেয়েটা অবাধ্য হয়ে যাচ্ছে, আমার কোনো কথাই শোনে না। যত বড় হচ্ছে তত অবাধ্য হচ্ছে। হরিপদ, ঘড়িতে কটা বাজে?
তিনটা জনাব।
কি বলেন, আমি কিছুক্ষণ আগেই তো দেখলাম তিনটা, এখনো তিনটা কিভাবে বাজবে?
সময় খুব অদ্ভুত জিনিস, প্রয়োজনের সময় দ্রুত কেটে যায় আর প্রয়োজনের সময় কোনোভাবেই কাটে না। আজ হয়তো প্রয়োজন পড়ছে না।
আপনি খুব গুছিয়ে কথা বলেন।
ধন্যবাদ। মৃত্যুর পরের দুনিয়া নিয়ে আপনার কি ধারণা?
মৃত্যু নিয়ে হঠাৎ?
আপনি এখানে অতিপ্রাকৃত জিনিসের সন্ধানে এসেছেন। একেবারে যদি কিছু না জেনে যান তাহলে কি ঠিক হবে?
না, মানে আসলে মৃত্যু নিয়ে ভাবলে আমার একটা জিনিসই মাথায় আসে।
কি জিনিস?
আচ্ছা, আপনি কি কোনো কান্নার শব্দ পাচ্ছেন?
কুকুর ডাকছে।
না না, আমি আসার পর থেকেই এইরকম শব্দ পাচ্ছি। বারবারই মনে হচ্ছে কোনো একটা মেয়ে কাঁদছে।
এটা কুকুরের কান্নার শব্দ হতে পারে। আমরা এখানে থাকি, তাই এইরকম শব্দে আমরা অভ্যস্ত। আমাদের বাড়ি তো আপনার এখনো ঘুরে দেখা হয়নি।
এত রাতে কি দেখব, সকালে দেখা যাক।
সকালে হয়তো সেই সুযোগ নাও আসতে পারে। চলো, আপনাকে এখনই দেখাই।
আমার অবশ্য সমস্যা নেই, তবে আপনার বাড়িটা খুব সুন্দর।
আমাদের বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ছাদ। চলুন আপনাকে ঘুরিয়ে আনি। হরিপদ, ঠিক বলেছি না? আমাদের ছাদ সুন্দর না?
বাবু, সুন্দর।
পুরো বাড়ি ঘুরে তারপরে ছাদে নিয়ে যাব আপনাকে।
ঠিক আছে।
চন্দন চৌধুরী খলিল সাহেবকে নিয়ে পুরো বাড়ি দেখালেন। পুরো বাড়ি দেখে বেশ অবাক হলেন খলিল সাহেব। সব চাইতে বেশি অবাক হলেন বাড়ির পেছনে বিশাল বাগান দেখে। এমনিতে দেখা যায় বাড়ির সামনে বাগান থাকে, কিন্তু কোন এক অদ্ভুত কারণে এই বাড়িতে বাগান রাখা হয়েছে বাড়ির পেছনে। বাগান থেকে একটু দূরেই খুব সুন্দর একটি দোলনা। হয়তো চন্দন চৌধুরীর মেয়ে এই বাগানে ঘুরে বেড়াতে পছন্দ করে, তাই এত সুন্দর করে দোলনা বসানো। পুরো বাড়ি দেখে শেষ করার পরও ঘড়িতে তাকিয়ে খলিল সাহেব দেখলেন সময় তিনটা। তার মনে বেশ ভালো মতোই খটকা লাগল, তবে সেটা মাথায় নিলেন না। অদ্ভুত কোনো কারণে তার দুনিয়ার জিনিসপত্র মাথা থেকে উধাও হয়ে গেছে। এই বাড়িটিকেই মনে হচ্ছে নতুন এক দুনিয়া। চন্দন চৌধুরী খলিল সাহেবকে ছাদে নিয়ে গেলেন। তারপর ছাদের এক কোনায় দাঁড়িয়ে বললেন,
এখান থেকে আমার স্ত্রী লাফ দেয়।
মানে?
আমার স্ত্রী আত্মহত্যা করেছিল। আমার উপর রাগ করেই আমি বুঝতে পারিনি, যখন বুঝেছি তখন কিছু করার ছিল না।
আপনি তখন কোথায় ছিলেন?
এই বাসাতেই। তবে আমার স্ত্রীর আত্মা কিন্তু এখনো এখানেই ঘোরাধারা করে। আপনি কিছুক্ষণ আগে যাকে দেখতে পেয়েছেন সেটাই আমার স্ত্রী।
মৃত মানুষ এখানে ঘোরাফেরা করছে, কি বলছেন?
আমার এই বাড়ি এখন আর বাড়ি নেই, এটা মৃত্যুপুরী হয়ে গেছে। আমার স্ত্রীর লাশ আমি বাইরে নিয়ে যেতে পারিনি, লোকে ছিছি বলবে সেই ভয়ে।
তাহলে সেই লাশ কি করেছেন আপনি?
মাটি চাপা দিয়েছি, একেবারে অনেক অনেক গভীরে। মানুষ আমাকে অপরাধী ভাববে আর আমি সেটা মেনে নেব।
কিন্তু তাই বলে
আপনার কি ধারণা সুইসাইডের কারণ আমি ছিলাম? আমার স্ত্রী পরকিয়া করত। হরিপদ চিত্রা কি করে?
ঘুমায় বাবু।
আপনি মেয়েকে নিয়ে খুব চিন্তায় থাকেন তাই না?
চিন্তা তাতে একটু করতেই হয়। আচ্ছা ভালো কথা, আপনি বিয়ে করেননি কেন?
আসলে কাউকে খুঁজে পাইনি তাই।
আমার মেয়েকে নিয়ে চিন্তা করে কেন জানেন? আমার মেয়েটা পাগল, মাথার একদমই ঠিক নেই, কখন কি করে বসে একমাত্র সেই ভালো জানে।
তাই নাকি? ডাক্তার দেখাননি?
দেখিয়েছি, কোনো লাভ হয়নি। আবার কথাও না, অনেক কথা বলে ফেলেছি। চলুন নিচে যাই।
হঠাৎ করে আমি এসে মনে হয় আপনাদের রুটিন এলোমেলো করে ফেলেছি। আসলে আমার স্টুডেন্ট এমন ভাবে চিঠি লিখেছিল, আমি ভেবেছিলাম কি না কি যেন।
এখনো তো অনেক কিছুই দেখার বাকি আছে, এমন তো হতে পারে পুরো ব্যাপারটা দেখার পর আপনার কাছে অন্য কিছু মনে হচ্ছে।
আপনার কথা ঠিক বুঝতে পারিনি।
সবকিছু বুঝতে হয় না খরিদ সাহেব, চলুন নিচে যাই। আজকে খুব বিশেষ একটা দিন।
কেন বিশেষ দিন কেন?
সেটা কিছুক্ষণের মধ্যেই টের পাবেন।
নিচে নেমে আসার পরে একটা জোরে চিৎকার কানে এসে লাগলো। খলি সাহেব ঘটনা বোঝার আগে হরিপদ দৌড় দিলেন, দৌড়ে গেলেন চিৎকার ঘরে, কারণ চিৎকারের শব্দ আসছে সেই ঘর থেকে। খলি সাহেব ঠিক কি করেন সেটাই বুঝতে পারলেন না। হরিপদর পেছনে পেছনে গেলেন চন্দন চৌধুরী, খলি সাহেব গেলেন তার পেছন পেছন। চিৎকার ঘরের সামনে গিয়ে খলি সাহেব স্তব্ধ হয়ে গেল। দেবীর মতো সুন্দর একটি মেয়ে হাতে কেরোসিনের বড় বোতল নিয়ে চিৎকার করছে। বয়স কত হবে মেয়েটি? বড় জোর 21। খলি সাহেব এত সুন্দর মেয়ে জীবনে খুব কমই দেখেছেন, তবে মেয়েটি এলোমেলো থাকার কারণে মেয়েটিকে কিছুটা অদ্ভুত দেখা যাচ্ছে। চন্দন চৌধুরীকে দেখে মেয়েটি আরো বেশি চিৎকার করে উঠছে।
আমি তোমার মাকে মারিনি।
আমার সামনে নাটক? আমার মায়ের বড় কি ছিল তাই না? হত্যা! তুই মেরেছিস আমার মাকে।
ওই পদ, দরজা না খুললে দরজা ভেঙে ফেল। আগুন জেলে পরে কোনো ঘটনা ঘটাবে আর সম্মান নষ্ট হবে আমার।
শান্ত হও মা, হাতের থেকে কেরোসিনের বোতল ফেলে দাও, অঘটন ঘটে যাবে না।
আমি পাগল তাই না? দরজা খুলবো না, খুললে এই পাগল তোদেরও জ্বালিয়ে দিবে। ওই হারামজাদাকে এখান থেকে চলে যেতে বলো হরিদা। আমি এখন নিজেকে পুড়িয়ে ফেলবো, আমাকে কি আটকাতে পারবে না?
পাগলামি করো না মা, ঠান্ডা হও, শান্ত হও। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আপনার মেয়েকে কিছু বলছেন না কেন?
কিছু বললে যদি হতো তাহলে তো ভালোই হতো। ও ও কারো কথা শোনার মানুষ না।
তবু আপনি ওনাকে আটকাবেন না?
আমাকে ঘরে আটকিয়ে রাখিস না, বলে আটকা। আমি এখন আগুন দিই বাবার শরীরে, আমি এখন আগুন দিব।
মা মা দরজা খোল মা, আমি আমি মাফ চাচ্ছি তোর কাছে, তুই দরজা খোল। হরিপদ দরজা ভাঙ।
দরজা ভেঙে ফেলা হলো, কিন্তু যখন দরজা ভেঙে চিৎকারকে বের করা হলো তখন চিৎকার পুরো শরীর পুড়ে গেছে। তাছাড়া দরজা ভাঙতে দেরি করায় হরিপদ কিংবা চন্দন কারো দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ দরজা এমন ভাবে তৈরি যে এত সহজে ভাঙা সম্ভব না। চিৎকারকে যখন বের করা হলো তখন চিঁড়টা পুরো পুড়ে পুড়ে গেছে। আর শুধু তাই না, পুরো শরীর এমন ভাবে পুড়েছে যে চিঁড়টাকে বাঁচানো মোটেই সম্ভব হল না। তবে এরকম আকস্মিক ঘটনায় তেমন একটা বিচলিত হতে দেখা গেল না চিঁড়টার বাবা চন্দন চৌধুরীকে। উনাকে দেখে মনে হচ্ছে উনি এরকম ব্যাপার দেখে অভ্যস্ত। যখন খেয়াল করলেন চিঁড়টার বেঁচে নেই, উনি তখন হরিপদকে ইশারা করলেন। হরিপদ ইশারা অনুযায়ী সরে গেল। সব কিছুই অবাক হয়ে লক্ষ্য করলেন খলিল সাহেব, কিন্তু উনি কি বলবেন তার কিছুই বুঝতে পারলেন না। সবচেয়ে বড় কথা, খলিল সাহেব এমন ঘটনা দেখে বেশ ভালোই হকচকিয়ে গেলেন, কিন্তু ওনার জন্য যে আরো কিছু অপেক্ষা করছিল সেটা জানতেন না তিনি। কিছুক্ষণের মধ্যে হরিপদ এসে হাজির হল।
বাবু হয়ে গেছে,
ধরো পোড়া লাশ এখানে রেখে যাওয়া বিপদ, লোকে জানলে ছিছি করবে।
কি করবেন এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না।
লোকে জানলে আমাকে দোষ দেবে, আমার এখানে একটা আত্মসম্মান আছে, আমি এত সহজে সেটা নষ্ট হতে দেব না। ওর মায়ের লাশ যেভাবে রাখতে হয়েছে এটাও সেভাবেই রাখতে হবে।
কি বলছেন আপনি?
কি বলছি সেটা দেখতেই পাবেন, এখন চুপচাপ দাঁড়িয়ে থাকুন। হরিপদ, লাশটা চাদর দিয়ে পেঁচা।
আজব, আপনারা কি করতে যাচ্ছেন? আমি কিন্তু পুলিশে খবর দিব।
রাত পার হোক, তারপর আপনার যা খুশি আপনি করবেন, এখন আমরা যা করছি সেটা আমাদের করতে দিন। হরিপদ, শক্ত করে লাশটা ধর, মাটি খোঁড়া হয়েছে ঠিক মতো?
বাবু সব ঠিক আছে, শুধু লাশ নিয়ে মাটিতে চাপা দিলেই হয়ে যাবে।
না না, একদমই ঠিক হচ্ছে না, আপনারা যা করছেন তা একদমই ঠিক হচ্ছে না।
ঠিক বেঠিক ভাবার সময় এটা না। হরিপদ চল, দ্রুত কাজ করতে হবে।
জি বাবু।
দ্রুত লাশকে ওই বাড়ির পেছনের বাগানের মাটির নিচে পুঁতে ফেলা হলো। পুরো কাজটি করলেন চন্দন চৌধুরী এবং হরিপদ দুজন মিলে। আর পুরো ব্যাপার দেখে স্তব্ধ হয়ে বসে রইলেন খলিল সাহেব। ওনার কাছে এখনো মনে হচ্ছে কোথাও কোনো একটা ঝামেলা আছে, কিন্তু কি ঝামেলা তা তিনি এখনো ধরতে পারছেন না। লাশ পুঁতে ফেলে আনন্দের হাসি এসে চন্দন চৌধুরী বললেন,
সকালের আলো ফোটার আগে সব কাজ শেষ, কি বলিস হরিপদ?
জি বাবু।
সকাল হলেই জানাজানি হয়েছে তো, কি বিপদ! কেন যে আমার পরিবারের সবাই এরকম পাগলামি করে কে জানে।
সমস্যা নাই বাবু, এখন সব কিছু ঠিক আছে, আমি কাল সকালে আবার একবার মাটি ফেলার ব্যবস্থা করব।
তোর আসলে বুদ্ধি আছে, এই জন্যই তো হাজার কিছু হলেও তোকে আমি পাশে রাখি।
আপনারা যা করলেন তা একদমই ভালো করলেন না, খুব খারাপ কাজ হলো। আমি এটা দেখেও চুপ করে থাকবো সেটা কিভাবে ভাবলেন?
সকাল হোক, আপনি নিজেই চুপ হয়ে যাবেন।
বাবু একটা কাজ করলে কেমন হয়, ওনাকেও পুঁতে ফেলি।
বেশি কথা বলা আমার পছন্দ না হরিপদ, চল উপরে চল, মেহমানকে বল উপরে যেতে।
আসুন উপরে চলুন খলিল সাহেব।
একটা মেয়ের লাশ আপনারা মাটিতে পুঁতে আমাকে বলবেন উপরে যেতে, সেটা কি করে ভাবলেন আপনি? সকাল হলেই আমি এখানে পুলিশ নিয়ে আসবো, কি ভাবেন আপনি? আপনি এখানে ক্ষমতাবান তাই আপনি পার পেয়ে যাবেন? কখনোই না, আমি থাকতে এরকমটা কোনো ভাবেই হবে না।
বেড়াতে এসেছেন, অতিথি অতিথির মতো কথা বলুন, উপরে আসতে বলেছি আসুন।
না, আমি আপনার কথা শুনে বোকা হবার মানুষ না, আমি মরে গেলেও আপনার কথা শুনবো না। আর হ্যাঁ, আপনার সাথে আপনার ওই হরিপদকেও আমি পুলিশে দেব, আপনি জানেন না আমি কে।
ওনাকে দরজা খুলে দে হরিপদ, আমরা আমাদের কোন অতিথির ক্ষতি করতে চাই না।
আসুন।
এয়ারটেল প্রেজেন্স কুয়াশা চলছে, সাথে আছে শারমিন। আর আমরা দেখছি যে খলিল সাহেব যখন সে বাড়িতে গেলেন, অর্থাৎ রংপুরের কাউনিয়ার সেই বাড়িতে গেলেন যে বাড়ির ঠিকানা দিয়েছিল তারই এক ছাত্র, এবং সেখানে গিয়ে অদ্ভুত সব ঘটনা ঘটছে। তিনি শুরুর দিকে একটি কান্নার শব্দ শুনতে পাচ্ছিলেন, একটি মেয়ের কান্না, যেটা কিনাকি সেই বাড়ির যে কাজের লোক বা ভৃত্য হরিপদ, সে বলেছিল কুকুরের কান্নার শব্দ। এবং পরবর্তীতে যখন হরিপদ উপরে নিয়ে গেলেন ও সে বাড়ির মালিক চন্দন চৌধুরীর কাছে, তখনও সে একই কথা বললেন চন্দন চৌধুরী। এবং আমরা দেখলাম যে তার একটি মেয়ে রয়েছে সেখানে, যে কিনা খুবই দুর্ভাগ্যজনক ভাবে মারা গেছে আগুনে পড়ে, এবং তার লাশ পুঁতে ফেলা হলো। এবং পুঁতে ফেলার পর খলিল সাহেব খুব খেপে গেলেন, সে কোনো মতে সে বাড়ির ভেতরে যেতে চাইলেন না, এবং তিনি বলছেন যে তিনি পুলিশ নিয়ে আসবেন। তারপরে কি হলো, তারপরে কি হলো সেটা জানতে হলে একটু সময় দিতে হবে আমাকে। অর্থাৎ ছোট্ট একটা বিরতি নেব, বিরতি নিয়ে সরাসরি চলে যাবো পরের পর্বে। সঙ্গে থাকবেন, আপনি আছেন এত প্রেজেন্স কুয়াশায়, আর আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 222 মানে নাম্বার আপনি আছেন এবিসি রেডিও এফএম 90.2।
Chill presents Kuasha. Kuasha. Chill presents Kuasha.
পরদিন সকাল 9টা, আলো ফোটার পর থেকেই খলিল সাহেব একই জায়গায় দাঁড়িয়ে আছেন। উনি কোনোভাবেই হিসেব মেলাতে পারছেন না। উনি এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছেন, সেই বাড়িটাতে গতকাল রাতে এক কাহিনী হয়েছে, কিন্তু এখন এই বাড়ি দেখে উনি নিজেই বিশ্বাস করতে পারছেন না এই বাড়িতে কিছু ঘটা সম্ভব। পুরনো দিনের একটি বাড়ি, এত বেশি জরাজীর্ণ যে দেখেই বোঝা যাচ্ছে এই বাড়িতে কেউ থাকে না অনেক বছর হল। কিন্তু যদি এমনটাই হয়ে থাকে, তাহলে গতকাল রাতে উনি যা দেখলেন তা কি ছিল? না, কোনোভাবেই হিসেব মেলাতে পারলেন না খলিল সাহেব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাস্তায় পথচারীকে দেখে কথা বলতে গেলেন খলিল সাহেব। পথচারী খলিল সাহেবকে পাগলই ভাবলেন বলা যায়, কারণ উনি যেমন এলোমেলো হয়ে আছেন তাকে দেখে যে কেউ ভাববে যে উনি পাগল। উনি দৌড়ে গিয়ে সে পথচারীকে জিজ্ঞেস করলেন,
আচ্ছা এই বাড়িতে কেউ কি থাকে? এইরকম পোড়া বাড়িতে কে থাকবে? আপনি পাগল না ছাগল? এই বাড়ি খালি পড়ে আছে 20 বছর ধরে। আচ্ছা আগে যারা থাকতেন তারা কেউ কি আছেন?
আছে তো, ওই যে আসমান দেখতেছেন ওইখানে আছে, সবাই মইরা ভূত। এই এলাকায় এটারে মানুষে বলে ভূতের বাড়ি, বুঝছেন কি বললাম? না বুঝলে যান বাড়ি, যান ভূতের বাড়ির সামনে খাড়ায় থাকেন না।
আচ্ছা ঠিক আছে, আপনি যান।
আমি তো যাই গা, সাথে আপনিও যান, নইলে বিপদে পড়বেন।
খলিল সাহেব সেদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা করলেন, তবে এই ঘটনার একটা ব্যাখ্যা আসলেই ওনার দরকার। উনি ঢাকায় এসে আশুতোষকে ডাকলেন, পুরো ঘটনাটা খুলে বললেন। এমন তো হবার কথা না, আর উনি তো নিজের চোখেই দেখলেন যে লাশ পুঁতে ফেলা হলো, তাহলে পুরো ব্যাপারটির কি ব্যাখ্যা দাঁড়ায়? সত্যি উনি কনফিউজড হয়ে গেছেন, আর হবে নাই বা কেন, এটা তো আর সাধারণ কোনো ঘটনা না।
তাহলে তুই বলতে চাচ্ছিস পুরো একটা লাশ তোর সামনে মাটিতে পুঁতে ফেলা হয়েছে?
কিন্তু পরের দিন সকালে ওই বাড়ি গিয়ে দেখি একটা মৃত প্রাচীরের মতো।
রাতে কেমন দেখেছিলি?
রাতে তো পুরো বাড়ি ভর্তি আলো ছিল, বাড়ির কেয়ারটেকার হরিপদ ছিল, বাড়ির মালিক চন্দন চৌধুরী ছিল।
আচ্ছা এমন কি হতে পারে না যে পুরো ব্যাপারটাই তোর কল্পনা ছিল?
না হতে পারে না, কারণ আমি সারা রাত ধরে এত কল্পনা করতে পারার কথা না।
কপাল ভালো যে ওই লাশের সাথে তোকেও পুঁতে ফেলেনি। তুই যে ভূতের কাহিনী বলছিস এটাতে তোকে পুঁতে ফেলাও অসম্ভব ছিল না। কিন্তু
কিন্তু আমি আসলেই বুঝতে পারছি না এমনটা আমি কেন দেখলাম।
আচ্ছা আমি বলি কি, যা হবার হয়েছে এটা নিয়ে আর তো ভাবিস না। তুই বরং একটা কাজ কর, ঘরের মানুষ ঘরে ফিরে এসেছিস,
এখন কলেজের কাজে মন দেয়।
তা না হয় দিলাম, কিন্তু
কিন্তু আর কিচ্ছু না, তুই এটা নিয়ে ভাবা বন্ধ করতো।
খলিল সাহেব এটা নিয়ে ভাবা বন্ধ করার চেষ্টা করলেও বন্ধ করতে পারলেন না। তার মাথায় সেই দিনের দৃশ্য এমন ভাবে গেঁথে গেছে যে চাইলেও সেটা বের করতে পারছেন না। অনেকবার এটা নিয়ে চিন্তা করেও যখন উনি এটার কোনো ব্যাখ্যা পেলেন না, শেষে আশুতোষের সাথে পুরো ব্যাপারটা নিয়ে আবার কথা বলে সিদ্ধান্ত নিলেন এখন সাইকিয়াট্রিস্ট দেখাবেন। দেশের ভালো একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করে একদিন চলে গেলেন তার চেম্বারে। তারপর অনেকক্ষণ বসে থাকার পর যখন তার সিরিয়াল আসলো, তখন ঢুকে অবাক হলেন খলিল সাহেব। সাইকিয়াট্রিস্ট দেখতে অনেকটা সেই ব্যক্তির মতো যার গল্প বলতে তিনি এখানে এসেছেন। সাইকিয়াট্রিস্টের চেহারা একদম চন্দন চৌধুরীর মতো। উনি পুরো ঘটনাটা শুনে একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলেন।
তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনি পুরো ঘটনা দেখার পরের দিন আপনি ওখানে গিয়ে দেখেছেন সবকিছু জরাজীর্ণ, কেউ থাকে না সেখানে। কেউ থাকলেও অনেক আগে থাকতো। আচ্ছা, এমন কি হতে পারে যে আপনি ওই বাড়িতে প্রবেশই করেননি, পুরো ব্যাপারটা আপনার কল্পনা ছিল?
কিন্তু এটা কেমন কল্পনা হতে পারে?
আসলে কল্পনা তো অনেক রকমেরই হতে পারে, আবার এমনও হতে পারে আপনি অনেক বেশি ক্লান্ত ছিলেন, হয়তো সেখানে পৌঁছানোর পর ক্লান্তিতেই ঘুমিয়ে পড়েছেন, এবং পুরো বিষয়টা ছিল আপনার একটি দুঃস্বপ্ন। আপনি যখন জেগে উঠলেন তখন দেখলেন যে বাড়িটি আপনি স্বপ্নে দেখেছেন সেটা আসলে স্বপ্নের মতো না, তাই আপনার মস্তিষ্ক সেটা মেনে নিতে পারছে না।
ব্যাখ্যা হিসাবে আপনার কথা ঠিক আছে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমি সেটা মেনে নিতে পারছি না। দুনিয়াতে আসলেই অনেক রকমের কাহিনী ঘটে, সেটা আমি এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। তার আর একটা কারণ হচ্ছেন আপনি।
আমি?
হ্যাঁ, আপনি। কারণ আমি সেদিন রাতে যার সাথে ছিলাম, যার মেয়েকে মরে যেতে দেখেছি, এবং যে সেই লাশ পুঁতে ফেলেছিল, তার চেহারা হুবহু আপনার মতো।
ইন্টারেস্টিং।
আমি জানি ব্যাখ্যার অতীত কোনো কিছুই নেই, কিন্তু আমি আমার জীবনের এই ঘটনা সম্পূর্ণ ব্যাখ্যাতীত ভাবেই মেনে নিচ্ছি।
আমার চেহারার কথা শুনে ভালো লাগলো, কিন্তু একটা ব্যাপার কিন্তু আমাদের মনোবিদরা বিশ্বাস করেন, আর সেটা হচ্ছে মানুষের চোখে মাঝে মাঝে অতীত ধরা পড়ে।
মানে?
মানে মাঝে মাঝে মানুষের চোখে এমন কিছু ঘটনা এসে ধরা দেয় যার অস্তিত্ব বর্তমানে না থাকলেও অতীতে ছিল। আপনার ঘটনাটিও এমন কিছু হতে পারে। আমাদের মস্তিষ্ক খুবই অদ্ভুত একটি জিনিস, এখানে যে কত কিছু হয় তা আসলে সবসময় ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব হয় না।
তাহলে এই মুহূর্তে আমার কি করা উচিত?
কিছুই না, সিম্পল কিছু কাজ। মাথা থেকে সেদিনের ঘটনাকে দূরে রাখলেই চলবে, বেশি করে মুভি দেখুন, গান শুনুন, এমনিতেই ঠিক হয়ে যাবে।
আর যদি ওই চিন্তা বারবার মাথায় ঘুরতে থাকে তাহলে?
সেটার জন্যই তো বলছি, বেশি করে মুভি দেখুন, ওই দিনের ঘটনা নিয়ে একদমই ভাবা যাবে না। আর আমি আপনাকে কিছু ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, সাথে মাথা ঠান্ডা রাখার কিছু ওষুধও। আমার মনে হয় না কোনো প্রবলেম হবে।
তারপরেও যদি প্রবলেম হয়?
তারপরেও যদি প্রবলেম হয় তাহলে তো আমি আছি। চেহারা যেহেতু এক দেখেছেন, প্রবলেম কিছুটা হলেও তো সলভ করতে পারবো, তাই না?
অনেক ধন্যবাদ, আমি আজ আসি তাহলে।
আসুন।
কিছু সমস্যা থাকে যা গলায় কাটার মতো বিধে থাকে, যা বের করা যায় না, আবার গিলেও খাওয়া যায় না। সেদিনের ঘটনা খলিল সাহেবের কাছে গলার কাঁটার মতোই বিধে রইল। উনি হাজার রকমের ওষুধ খেয়েও সেই দিনের ঘটনা ভুলতে পারলেন না, বরং যত দিন যেতে লাগলো উনি তত বেশি সেই ঘটনার কথা মনে করতে লাগলেন। মাঝে মাঝে তো সেই দিনের ঘটনা স্বপ্নেও দেখতে লাগলেন। স্বপ্নে সেই দেবীর মতো মেয়ে প্রায় এসে তার কাছে বিভিন্ন রকমের কথা বলে। মাঝে মাঝে চন্দন চৌধুরী আসেন হরিপদকে সাথে নিয়ে। তবে এখন আর এসব কথা কারোর সাথে শেয়ার করেন না খুলি। কি দরকার মানুষকে জানানোর? কিছু ঘটনা থাকুক না ব্যাখ্যার অতীত হয়ে, কিছু ঘটনা থাকুক না একান্ত নিজের মতো। অভিনয় পরিচালনা করেছেন শেগুফতা আবিজ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো বলছি এখন। খলিল সাহেবের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, আশুতোষের চরিত্রে অরণ্য শান্ত, চিত্রার চরিত্রে অভিনয় করেছেন শেগুফতা আবিজ শাড়ি, চন্দন চৌধুরী হয়েছেন প্রত্যয়, হরিপদ আপেল মাহমুদ, মনোবিদ শান্ত এবং পথচারী মুনির। আর এখন চলে যাব সরাসরি বন্ধুরা যারা এতক্ষণ ধরে শুনছিলেন এবং অপেক্ষা করছেন এবং লিখেছেন আমাকে টেক্সটের মাধ্যমে, তাদের অনুভূতির কথা লিখে পাঠিয়েছেন কেমন লাগছে কি তাদের নানা বিষয়। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেলের বন্ধ কানেকশনে ১৯ টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার। অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেলে, আর তার সাথে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*22#। আরো জানতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbase। আর এই মুহূর্তে যিনি আমাদের সঙ্গে আছেন তার নাম হচ্ছে, দেখে নিচ্ছি, পাঠিয়েছেন নিশু কক্সবাজার থেকে, লিখেছেন আপু খুব 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 বেশি ভয় লাগছে অ্যান্ড খুব মিস করছি। কি মিস করছি সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। আর রাজ্জাক লিখেছেন, আপু আমি আর মঞ্জু ভাই তোমার অনেক ভক্ত, অনেক ধন্যবাদ। রিজভি লিখেছে চিটাগং থেকে, হ্যালো আপু, তোমাকে আমি ফার্স্ট থেকে যতই শুনি ততই আমি মুগ্ধ হচ্ছি। আপু তুমি এভাবে সারা জীবন আমাদের মাঝে থাকবে তো নাকি সব ছেড়ে ভুলে যাবে? সারা জীবন তো কেউ এক জায়গায় থাকতে পারে না, থাকেও না, তবে আপাতত আছে সেটা বলতে পারি। আর আপাতত কোথাও হঠাৎ করে কোথাও হুট করে চলে যাবারও কোনো ইচ্ছে নেই। তাসনিম তোফা লিখেছে গাজীপুর থেকে, আপু তুমি যেমন সুইট, তোমার ভয়েস তেমন সুইট, আই লাভ ইউর ভয়েস, আজকের স্টোরিটা ভেরি নাইস, অনেক ধন্যবাদ। সাদিয়া লিখেছে, নতুন বন্ধু তোমাকে ওয়েলকাম জানাচ্ছি এবিসিতে, আপু আমি লাবণী, গল্পটা খুব নাইস। আপু তুমি কি টিভিতে অভিনয় করো? না আমি টিভিতে অভিনয় করি না, কিন্তু টিভিতে আমি কিছুদিন কাজ করেছিলাম চ্যানেল 24, সেটা বেশ আগে, তারপর ছেড়ে দিয়েছি দেড় বছর দু বছর কাজ করবার পর। শামিন আপু তুমি কেমন আছো? তুমি প্রেম রোগে বিপি ভাইকে বলো তোমার নাম বিপি খান, তুমি রাস্তার মোড়ে বেচো পান। আচ্ছা বলে দেবো। প্রত্যয় লিখেছে চিটাগং থেকে, হাই আপু, হাউ ইউ, এম ফাইন প্রত্যয়। তাসিয়া তাহসিন লিখেছে, আপু থ্যাংকস আজকের কুয়াশার জন্য, ওকে। আবির হোসেন লিখেছে ইপিজেড এলাকা থেকে, নাইস স্টোরি আপু, আমার ফ্রেন্ড মুরাদ ও আমার পক্ষ থেকে কুয়াশা টিমকে জানাই, অনেক ধন্যবাদ। তানবীর লিখেছে লাকসাম থেকে, আমি ও আমার ভাই রাফসান লাইট অফ করে কুয়াশা শুনছি, ভেরি গুড, কুয়াশা লাইট অফ করে শোনা উচিত আসলে। ইমন লিখেছে চিটাগং থেকে, অসম অ্যান্ড ভয়ানক স্টোরি বাট অদ্ভুত, ভয় পেয়েছি, লাভ কুয়াশা। বনি লিখেছে, আপু আজকের ঘটনাটা খুব ইন্টারেস্টিং ও মজার। জে কে ডি জিকু লিখেছে নিজামপুর কলেজ চিটাগং থেকে, এই রকম অনেক ঘটনা জমিদার বাড়িতে হয়ে থাকে এবং সকালবেলা আর দেখা যায় না, দেখা যায় যে ওই বাড়িটাই আর নেই। হ্যাঁ আসলে এরকম অনেক কাহিনী আছে। নারায়ণগঞ্জ থেকে লিখেছে আক্তার হোসেন, লিখেছে আমি নদীর পাড়ে একা গাড়ি ড্রাইভ করছি আর ভয় নামতে পারছি না গাড়ি থেকে, তাহলে কি সারা রাত পুরো গাড়িতেই থাকতে হবে? আপনি কুয়াশার কাহিনীগুলো আহাত ও আজকে বেশি ভয়ানক আপি, কালকে প্রেম রোগের বার্থডে, যদি থাকে তো হ্যাপি বার্থডে প্রেম রোগ রুদ্র। থ্যাংক ইউ রুদ্র, কালকে 3 বছর পূর্ণ হচ্ছে প্রেম রোগে। হাই আপু, আমি আলামী নারায়ণগঞ্জ থেকে, তুমি কেমন আছো? আশা করি আমার SMS টা পড়বে। লামিয়া লিখেছে গাজীপুর থেকে, হাই আপি, হাউ আর ইউ, হাউ আর ইউ টুডে? আই এম ফাইন লামিয়া। আর লিখেছে, আজ আমি মুস্তাফিজ এন্ড রিয়া তোমাকে শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ তোমাদেরকে। হ্যালো আপু, আমি, তুমি কেমন আছো? আপু, তুমি তিন গোয়েন্দা নিয়ে একটা স্টোরি করো না প্লিজ। আমি কথা দিতে পারছি না, বাট আমি চেষ্টা করব। মানে যারা ভালো ভালো রহস্যের গল্প লিখেছেন, ফিকশন আছে যাদের, খুব ভালো ভালো, যারা ক্লাসিক নিয়ে আমরা কাজ করছি, ডেফিনেটলি আমি ভবিষ্যতে করব। অনেক কিছুই প্ল্যানিং আছে, আস্তে আস্তে সবই হবে, একটু অপেক্ষা থাকতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে। মমিনা লিখেছে, মমিনা ইসলাম সন্দীপ থেকে লিখেছে, অনেকদিন পর কুয়াশা শুনছি, ভীষণ ভালো লাগছে, থ্যাংকস শর্মিনাপু, থ্যাংকস ABC রেডিও। হিমাজি লিখেছে যে আমি লিখেছি, ডিড ইউ রিসিভ মাই স্টোরি? আমি আমার টিম মেম্বারদেরকে জিজ্ঞেস করে দেবো, এত গল্প আসে, এত আসে, নিশ্চয়ই দেখা হয়েছে। তুমি যদি সঠিকভাবে পাঠিয়ে থাকো আমি অবশ্যই দেখব, তুমি সেটা জানতে পারবে। আমরা যদি তোমার যদি সিলেক্ট হয় তোমার স্টোরি, তাহলে তোমাকে টেলিফোনে তোমার যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে সেখানে তোমাকে ডেফিনেটলি জানানো হবে। হাই আপি, আমি মেহেরু ফ্রম মিরপুর, কেমন আছো? আমি ক্লাস 8 পড়ি, দোয়া করো আমি যেন JSC-তে A+ পাই, এবং আমার ফ্রেন্ড মিতুকে, মিতু শুনছে তোমাকে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দোয়া করছি, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো নিশ্চয়ই তুমি A+ পাবে। রাজু লিখেছে কিশোরগঞ্জ থেকে, আমি আমার খালার ভাষায় বসে শুনছি, বাড়িওয়ালার মেয়ের চরিত্রে কে অভিনয় করেছেন? শেগুফ তাবিজ শাড়ি চিত্রা চরিত্রে অভিনয় করেছেন। অনিকা মাইশা ফ্রম নারায়ণগঞ্জ, আপু কালকে রাতে আমি ইন্ডিয়া থেকে এসেছি, যাওয়ার আগে জানিয়ে গিয়েছিলাম কিন্তু মেসেজটা পড়ি। হাই আপু, আমি আপনার নিউ ফ্রেন্ড আয়ান চিটাগং পতেঙ্গা থেকে লিখছি, আপনার ভয়েসটা আমার খুব ভালো লাগে, আই লাভ ইউ আপু অ্যান্ড আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। আপু প্রায় 5 বছর পর কুয়াশায়, 5 বছর কুয়াশা তো 2 বছরের কিছুটা দিন বেশি হয়েছে, 5 বছর ধরে তো কুয়াশা হচ্ছে না। আমি স্যান্ডিয়া চিটাগং থেকে বলছি, আপু তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার প্রতিটা শো আমি শুনি, আজ খুব ভয় লাগছে, আমি আর আমার বয়ফ্রেন্ড আমরা একসাথে শুনছি, ভেরি গুড। হাই আপু, আমি বিথি ফ্রম ড্যামরা, আপু তোমার ভয়েস আর স্মাইল আমার খুব ভালো লাগে, আজ কুয়াশা দারুণ হচ্ছে, থ্যাংক ইউ। রায়হান লিখেছো, আজকের গল্পটা বেস্ট, আমার বাড়িও রংপুর। ওকে, কাউনিয়ার যদি নামে রংপুর যে জায়গাটা আছে সেখান থেকে তুমি ঘুরে আসতে পারো, সেরকম আসলে কোনো বাড়ি আছে কিনা সেটা দেখতে। আপু আজকের কুয়াশা খুবই ভালো এবং ভয়ঙ্কর, আপু তোমাকে থ্যাংকস, তুমি আজ রাতে আমাকে ভয় স্টোরি উপহার দেবার জন্য থ্যাংকস জানাচ্ছি। পি মায়া চিং মারমা কাপ্তাই থেকে, কিশোরগঞ্জ থেকে কে লিখেছে এটা? আপু আমার বাসা কিশোরগঞ্জে কিন্তু এখন দক্ষিণ গোড়ানে থাকি। আচ্ছা থাকো, কি করা যাবে। শামিন আপু কাহিনীটা খুব ইন্টারেস্টিং ছিল, থ্যাংকস আপি। তানহা লিখেছে চিটাগং থেকে, মুক্তার লিখেছে মিরপুর গাবতলি থেকে, আই লাভ কুয়াশা অ্যান্ড ইউ অ্যান্ড ABC রেডিও অ্যান্ড এয়ারটেল, ইজ এয়ারটেল অল দ্য বেস্ট এয়ারটেল। আচ্ছা ঠিক আছে। শাহিদ লিখেছে চোখ বোঝার, চোখ লিখেছে, আমি তো চোখ বোঝার পড়তে গিয়েছিলাম, দেখ চোখ বাজার থেকে লিখেছো, কুয়াশার দুটা পর্ব যেন তোমাকে দিয়ে করা, এটা আমার রিকোয়েস্ট ABC কর্তৃপক্ষের কাছে তোমার প্রতি, প্লিজ আপু। আমার আমার দুইটা এপিসোড করা মানে কুয়াশা তো আমিই করি, তুমি অভিনয় করবার কথা বলছো, তো অভিনয় করার কোনো আমি এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই, আমি তো থাকি মাঝখানে কথা বলছি, সেখানে আবার আমি যদি একটা চরিত্র অভিনয় করি সেটা খুব বেখাপ্পা লাগবে না, শুধু সেটা ভালো লাগবে না মোটেও, তা নাহলে আমি নিশ্চয় করতাম। আর রাজীব লিখেছে সাবার থেকে, নাইস প্রোগ্রাম অ্যান্ড থ্যাংক ইউ শর্মিন আপু। কোহিনুর লিখেছে প্যারিদাস রোড থেকে, আই শর্মিন আপি কেমন আছো? অনেকদিন পর কুয়াশা শুনছি, অনেক ভালো লাগছে আপি, তুমি কি আমায় ভুলে গেছো? না আমি ভুলে যাইনি, আমি আমি তো তোমাদের কাছে সবসময় আসি, তুমি ভুলে গেছো তাই তুমি অনেকদিন পর কুয়াশা শুনছো, বরং আমি তোমায় জিজ্ঞেস করতে পারি যে তুমি আমাকে ভুলে গেছো কিনা। খুব একটা অদ্ভুত গল্প, মাধব লিখেছে ঢাকা সাভার থেকে, রকি লিখেছে বরিশাল থেকে, অন্ধকার রাতে একা শুনছি, খুব ভয় করছে। মন লিখেছে মিরপুর থেকে, আপনি আজকে গল্পটা অসাধারণ, থ্যাংক ইউ আমাদের এরকম স্টোরি উপহার দেওয়ার জন্য। শামিন আপু খুব ইন্টারেস্টিং লাগছে। শাহিন শিশির গাজীপুর থেকে, আপু কাহিনীটা দারুণ, আপু অভিনয় কারা কারা করেছেন বলে দিয়েছে, অভিনয় কারা কারা করেছে একটু আগে নিশ্চয় জেনে গেছো। হাই আপু, আমি সীমান্ত উত্তরা থেকে, আজকের স্টোরিটা জোস, ইউ আর সো সুইট আপি, থ্যাংক ইউ। সমরিতা লিখেছে, আই লাইক শারমিন আপু অ্যান্ড আই লাইক কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। সানিয়া চিটাগং থেকে, আপু কুয়াশা সপ্তাহে তিন দিন করা যায় না, কুয়াশা তিন দিন করা যায় না, কুয়াশা তিন দিন করা গেলে নিশ্চয়ই করতাম। আজকে কুয়াশা শেষ হলো, কুয়াশার অনেক প্রস্তুতি আছে, অনেক অনেক এর পেছনে অনেক কাজ করতে হয়, অনেক সময় লাগে। সেটা হচ্ছে আগামীকাল থেকে কুয়াশার নেক্সট এপিসোডের কাজ শুরু হয়ে যাবে, সুতরাং পুরো ছয় দিন লাগে আমাদের পুরো কুয়াশাটা তৈরি করতে, সেক্ষেত্রে ইটস ইম্পসিবল সপ্তাহে তিন দিন করা। পঞ্চগড় থেকে লিখেছে মমিন খান, শুভ লিখেছে, আপু অনেক ভয় লাগছে, এই গল্পটা কি সত্যি? আই লাভ ইউ অ্যান্ড আই লাভ এবিসি রেডিও। শামিন আপু থ্যাংকস, কুয়াশা টিমকেও থ্যাংকস, অনেক কিছু লিখেছে, অনেক ধন্যবাদ তোমাকে। মন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুইট সুইট টেক্সট পাঠাবার জন্য আমাকে। হাই শামিন আপু, আমি সাজিদ বলছি, তুমি কি? হ্যাঁ আমি রাখি। আচ্ছা, আনন্দ লিখেছে, অসম স্টোরি আপু। রাজীব সাভার থেকে লিখেছে, নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ। মোহাম্মদ সুলতান মাহমুদ জয়দেবপুর থেকে লিখেছে, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ। রাজু কিশোরগঞ্জ থেকে, আসলে এই বাড়ির নামে কি কোনো বাড়ি আছে নাকি? থাকতে পারে, আমি বলতে পারবো না। হাই শামিন আপু, কেমন আছে? আজকের কুয়াশার মূল কাহিনীটা শুনে খুবই ভয় লাগছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে কে আছে সেটা জেনে আজকে বিদায় নিয়ে নিই আমি। শাহিন লিখেছে, কক্সবাজার থেকে, আমার ফ্রেন্ড আফসার আর আমি শুনছি, খুব ভয় লাগছে, কুয়াশা টিমকে থ্যাংকস। হাই আপি, আমি মেহরু ফ্রম মিরপুর ওয়ান, আপি তোমাকে আমি দেখতে চাই, গান শোনাও আর জে শারমিন আপু। এখন তো গান, কুয়াশায় তো গান শোনাবো না, আমার গান শুনতে হলে তারা রামপামে থাকতে হবে শুক্রবার রাত 9-11 পর্যন্ত। পারভেজ লিখেছে, বনানি 1 নম্বর রোড থেকে, আপু তুমি আমার এস এম এস টা পড়ো না কেন, আজ আমার তোমাকে তোমার ফ্রেন্ড শুনছে বলেছ, থ্যাংক ইউ তোমাদেরকে যে পড়ে দিলাম এস এম এস। শারমিন লিখেছে চিটাগং থেকে, আপু আপু তোমাকে কি দেখতে পারবো, আমাকে দেখতে পারবে, আমার ফ্যান পেজে গেলেই তুমি আমাকে দেখতে পারবে। আর তাসমিয়া এবং তাসিন লিখেছে চিটাগং থেকে, আপু কুয়াশা অনেক ভালো লাগে, কুয়াশার পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাকে অনেক ধন্যবাদ তোমাদের। আরমান লিখে, শামিন আপু কেমন আছে, আমি তোমার নতুন বন্ধু, ওয়েলকাম নতুন বন্ধু আরমান। নুরুন নবী লিখেছে মতিঝিল থেকে, আই লাভ কুয়াশা, আমার যান সাথে কিনে নিয়ে কুয়াশা শুনছি, ভয় লাগছে। হাই শারমিন আপু, আমি দিহান চিটাগং থেকে বলছি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমিও আশা করি ভালো আছো। নীলয় লিখেছে উত্তরে থেকে, আপু আজকের গল্পটা খুব ভালো লেগেছে, আরো ভালো লেগেছে আপনার কথা শুনে, ইয়োর ভয়েস ইজ টু গুড, থ্যাংক ইউ সো মাচ নীলয়। আর বাঁধন লিখেছে হচ্ছে, আমি শুনতে শুনতে কাঁথার নিচে গুটিয়ে যাচ্ছি, আমাকে বাঁচাও। আচ্ছা, এতক্ষণে ভুলে যাবে, কারণ আমি যখন চলে যাবো তারপর খুব চমৎকার কিছু গান আছে, সেই গানগুলো শুনতে গেলেই তোমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে অন্যদিকে। তো আজকে বিদায় নিচ্ছি, আমার সঙ্গে আবারও কথা হচ্ছে, গান হচ্ছে তারা রামপামে। তো সবাই খুব ভালো থাকবে, এতক্ষণ ছিলেন কুয়াশা।